ভূত স্টুডিও, যেখানে ভূতেদের আনাগোনা। প্রতি বৃহস্পতিবার রাত 10টায় নিয়মিতভাবে কিন্তু আমাদের এই আয়োজনটি শুরু হয়ে যায়। ঢাকা এবং কুমিল্লায় একযোগে আপনি শুনছেন 94.4 যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সির মাধ্যমে এবং একই সঙ্গে যারা জাগো এফএম এর মোবাইল অ্যাপ ব্যবহার করে থাকেন কিংবা ওয়েবসাইট ব্যবহার করে থাকেন, তারাও কিন্তু এই মুহূর্তে শুনতে পাচ্ছেন। এবং অলরেডি ফেসবুক এবং ইউটিউবে লাইভ স্ট্রিমটা কিন্তু শুরু হয়ে গেল। গোটা বিশ্ববাসী কিন্তু এই মুহূর্তে শুনতে এবং দেখতে পাচ্ছে জাগো এফএম 94.4 এর প্রতি বৃহস্পতিবার রাতের নিয়মিত আয়োজন ভূত স্টুডিও। এবং এই অনুষ্ঠানটি দীর্ঘ অনেক দিন যাবৎ চলছে এবং চলবার একটা মাত্র কারণ, লোকে এই ধরনের ঘটনাগুলো শুনতে ভালোবাসে। এবং আমরাও আমাদের লিসেনার বা আমাদের জাগো এফএম যে পরিবার, এই পরিবারের একটা বড় অংশ জুড়ে কিন্তু আপনারা রয়েছেন। তো আপনাদের ভালো লাগাটাকে যদি বলি যে প্রায়োরিটি দিয়ে কিন্তু আমরা এই প্রোগ্রামটা পরিচালনা করছি এবং দীর্ঘ অনেক দিন ধরে কিন্তু চলছে। এবং সেখানে আমরা প্রায় প্রতি এপিসোডেই কিন্তু নিত্য নতুন বন্ধুদেরকে পাচ্ছি যারা এর আগে কখনোই জাগো এফএম এ আসেন নাই, ইভেন যারা এর আগে অন্য কোনো এফএম স্টেশনে যে হরর এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করেন নাই, তো সেই মানুষগুলো এখানে আসেন তাদের জীবনে ঘটে যাওয়া সেই হরর এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করবার জন্য। সো স্বাগত যারা শুনছেন এই মুহূর্তে বা দেখছেন জাগো এফএম 94.4 ভূত স্টুডিও, ব্রট টু বাই প্রাণ পটাটা। এবং প্রাণ পটাটাটা খুব মজার একটা জিনিস, কখনো মনে হয় চিপস, কখনো আবার মনে হয় বিস্কিট। সো বিস্কিট নাকি চিপস, চিপস নাকি বিস্কিট, এইটা কিন্তু একদমই রাত যত গভীর হবে তত বেশি প্রয়োজন হবে প্রাণ পটাটা। এবং খেতে খেতে অবশ্যই আপনি আমাদেরকে জানাতে ভুলবেন না যে কেমন লাগছে আজকের গল্পগুলো এবং কেমন লাগছে আপনার কাছে প্রাণ পটাটা। একই সঙ্গে বলতে চাই আগামী পর্বে যদি আপনি আসতে চান তার জন্য আপনাকে করতে হবে রেজিস্ট্রেশন। আর রেজিস্ট্রেশন করার নিয়মটা আরো একটাবার বলে দিতে চাই, মোবাইল ফোনের এসএমএস অপশনে যেয়ে টাইপ করতে হবে আপনাকে RBS। আবারও বলছি, মোবাইল ফোনের এসএমএস অপশনে যেয়ে টাইপ করবেন আপনি RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠাবেন যেই নাম্বারটায়, সেই নাম্বারটা হচ্ছে 26969। ঝটপট করে রেজিস্ট্রেশন করতে হবে, আগামী পর্বটা ডেফিনেটলি হবে আরো বেশি এক্সক্লুসিভ, সেখানে আপনাকে শেষ মুহূর্ত পর্যন্ত আমরা পাশে চাই। RBS, তারপর আপনার নাম, লোকেশন এবং আপনার প্রফেশন লিখে পাঠাবেন 26969 নম্বরে। প্রত্যেকটা বন্ধু আমাদের কাছে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা বন্ধু আমাদের কাছে স্পেশাল, এবং সেই স্পেশাল বন্ধুদেরকে নিয়ে কিন্তু আমাদের আগামী এপিসোডগুলো হবে বলে আমার বিশ্বাস। এবং আজকে পুরো সময়টা জুড়ে আপনি আমাদের সঙ্গে থাকবেন। এখানে যেই ঘটনাগুলো আমরা সাধারণত শুনে থাকি, কখনো কখনো এই ঢাকা শহরের ঘটনা বা ঢাকার আশপাশে নারায়ণগঞ্জ বলি, রূপগঞ্জ বলি, টাঙ্গাইল বলি, গাজীপুর বলি, এদিককার ঘটনা, আবার কখনো কখনো কিন্তু বহির্বিশ্বের বিভিন্ন জায়গার যে হন্টেড প্লেসগুলো রয়েছে সেই ঘটনাগুলোও আমরা শুনি। এবং আজকে যিনি প্রথম অতিথি তার কাছে অনেকগুলো স্টোরি আছে, তিনি আমাকে অফ এয়ারে যেটা বলছিলেন। তো আমন্ত্রণ জানাতে চাই আমাদের প্রথম যিনি অতিথি রয়েছেন, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার নামটা জানতে চাই ভাই।
ভাই আমার নাম মোহাম্মদ মামুন শাহ আবরার।
মামুন শাহ আবরার, মামুন ভাই আমরা আজকে প্রায় অনেকগুলো ঘটনা শুনবো, আপনি অফ এয়ারেই বলছিলেন, যেই ঘটনাগুলো শুনবো সেগুলো কি আপনার যে স্টুডেন্ট লাইফ, মাদ্রাসা লাইফ, তো এই মাদ্রাসা লাইফেরই ঘটনা নাকি পরিবার থেকে শুনে আসা কিছু ঘটনা রয়েছে?
হ্যাঁ, পরিবার থেকে আপনার দুইটা স্টোরি আছে, আর আপনার আমার নিজের জীবনে স্টুডেন্ট লাইফে তো তিনটা আর কি ঘটনা।
সব মিলিয়ে আমরা সর্বমোট প্রায় পাঁচটা ঘটনা আজকে আমরা শুনবো। মামুন ভাই, প্রথম কোন ঘটনাটা শুনছি আমরা, একদম প্রথম ঘটনায় শুরু করতে চাই।
তো প্রথম ঘটনা আমার আম্মার মুখ থেকে শোনা ঘটনাটা। তো আমি শুরু থেকেই বলতে চাই, আমি দীর্ঘদিন যাবৎ জাগো এফএম এর সাথে ছিলাম এবং প্রায় 8 বছর ধরে জাগো এফএম শুনি। এবং আর যে উদয় ভাই, আর যে অপূর্ব ভাই, তো তাদেরকে প্রায় দীর্ঘদিন ধরে আমি স্টুডেন্ট লাইফ থেকেই তাদেরকে আমি শুনি এবং তাদেরকে ভালোবাসি। তো তাদের ভালোবাসাই আমার জীবনে ব্যক্তিগত স্টোরি, এই স্টোরি আমি শেয়ার করতে আপনাদের মাঝে আসছি এবং ভালোবাসা তাদের টানে আসছি। তো সর্বপ্রথম আমি যেই স্টোরিটা আপনাদের সামনে শেয়ার করব, তো এটা হলো আমার আম্মার মুখ থেকে শোনা। তো আমি সর্বপ্রথমই চলে যাব ঘটনায়। তো সময়টা তখন 1984 সালে। তো আমার আম্মার মুখে শোনা যে আমাদের এলাকায় একই গ্রামে, তো এক গ্রামে মানে অনেক পূর্ব সাইড বা পশ্চিম পাড়া বা দক্ষিণ পাড়া এরকম একটা পাড়া থেকে একটা গ্রামে, তো ওইখানে পশ্চিম পাড়ার একটা বটগাছ মানে বটগাছ আছে, তো ওইখানে বিশাল বড় একটা বটগাছ, তো বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু দেখে ওইখানে এবং বিভিন্ন মানুষ বিভিন্ন বিভিন্ন কথার মাধ্যমে এগুলা সরাসরি করে যে আমি এই দেখছি, আমি ওই দেখছি, হ্যাঁ আমি মাথা কাটা একটা ঘোড়া যাইতে দেখছি, তো বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু দেখে। তো যে ঘটনাটা আমি আপনাদের সামনে শেয়ার করব, তো এটা হলো একটা ওই বটগাছ নিয়েই এবং এক মসজিদ নিয়ে। তো রাতের গভীরে যখন আমাদের ওইদিকে আবার ফরদপুরে আবার বেশি বটগাছ আপনার খেজুর গাছ তাল গাছ এইগুলা অধিক মানে বেশি এইগুলা, তো আমাদের এলাকায় ওইরকম একটা বটগাছ আসলে মানুষ দেখলে পারা বিশ্বাস করতো, মানে কি ভয়ঙ্কর একটা বটগাছ, মানে দেখলেই সকালবেলা দেখলেই মানে গা ঝিমঝিম করে উঠে, মানে অবাক করা একটা গাছ। তো মূল ঘটনা হলো এক মহিলা, তো বিয়ের বাড়ির আসরে, তো এখানে দেখা যায় যে বিয়ে যখন হয় তখন গ্রামের মহিলারা একসাথে পিয়াজ কাটে, মরিচ কাটে, এগুলো আর কি কাটে, আর কি পাশের মানুষের আর কি সাহায্য নেয় পাশের বাড়ির মানুষের। তো আমাদের বাড়ির পাশে মানে আমার সম্পর্কে আমার কাকি হয়, তো এরকম তার এরকমই হইল, তো কাকি আবার ভালো পিয়াজ কাটতে পারত, তো তাকে বলা হইল যে আপনি আসেন, আসার পরে আপনি আমাদের এখানে কিছু কাজ করবেন কোটাবাটি আর কি, আর কি মহিলাদের কাজ। তো ভাই যেই ঘটনাটা বলতেছিলাম তাকে বলা হয়েছে, তো সে আপনার আসরের পরে গেছে, তো জায়গাটা হলো ওই বটগাছ থেকে আরো 2 মিনিট পরে এলো বাড়িটা, মানে যেই বাড়ি আর কি বিয়ে হইতেছে, আর আমার কাকির বাড়ি হলো বটগাছের এই দিক, অর্থাৎ যাতায়াতের সময় আপনার ওই বটগাছটা আর কি বাঁধে বা পেঁচে। তো কাকি এরকম বলা হইল, তো কাকি এরকম ভাবে গেছে ওইখানে, যার পরে এখন বিয়ের বাড়ি মানুষজন হই উল্লা, বিয়ে বাড়ি সাধারণত ভাবে যে যেরকম হই উল্লা হয়, তো কাকিকে যে কাজটা করতে দিছে তো কুড়াবাটি, তো কাকি এরকম ভাবে কাজগুলা করতেছে বিয়ের কাজগুলা করার পর আপনার এখন কাজ করতে করতে আপনার বিয়ে বাড়িতে অনেক কাজ থাকে, কোটাবাড়ি থাকে আপনার তো জানেনি, তো এরকম কাজ করতে করতে ইশারের সময় হয়ে যায়, তো এখন রাত্রও আপনার তখন রাত তখন বড় ছিল, তো রাত্র তখন 9টা বেজে যায়, তো আপনারা সবাই জানেন যে গ্রামে 9টা আসলে অনেক রাত্র, 9টা 10টা এগুলো অনেক রাত্র, কিন্তু শহরে এরকম হয় না যে 9-10টা মানুষ স্বাভাবিক মনে করে, তো গ্রামের কথা, তো 9টা সাড়ে 9টা বেজে যায় কাজ করতে করতে, তো এক পর্যায়ে 10টা বেজে যায়, তারপরে কাজ সম্পূর্ণ হয়, তো কাকি ওই বটগাছের পাশ দিয়ে মানে কি আর কি আসতেছিল, আসার পথে তো এখন যখন একলা একলা আসতেছে, তো তখন সে তো জানে না যে আমার কাজ করতে করতে এরকম মানে দেরি হয়ে যাবে বা আমার এরকম সময় লাগবে, সে মনে করছে মাগরিবের পরপরই মনে হয় কাজ বা শেষ হয়ে যাবে, কিন্তু কাজ এত অধিক ছিল তার সময় অনেক সময় লাগছে। এখন তো কাকি আসতেছে রাত্রে একা একা আসতেছে রাত 10টার সময়, তো যখন কাকি আসতেছে তখন মনে হইতেছে কি যে পিছন থেকে কে জানি তাকে ডাকতেছে আর কি তার নাম ধরে, তো কাকি আসলে এরকম কিছু মনে করলো না যে রাত্রেবেলা জিন টিনের আনাগোনা থাকেই, তো কাকি কিছু না মনে করে হাঁটতেছে আবার, তো হাঁটার পরে কিছু দূর আসার পরে তো এখনো কিন্তু বটগাছটা অতিক্রম করে নাই, এখনো বটগাছের কাছে আসে নাই, তার পূর্বেই এরকম হইতেছে মানে কাকির নাম ধরে ডাকতেছে, তো কাকি আসলে এরকম কিছু মনে করতেছে না, কাকি তো জানেই যে এরকম রাতের বেলা এরকম জিন টিন এরকম চলাফেরা করে তারা এরকম মানুষদের ভয় দেখায়, তো সে সাহস মনে করে সাহস এরকম ভাবে আসতেছে, তো আসার পরে যখন বট গাছের কাছাকাছি, তখন তার চোখটা পড়ে বট গাছের দিকে। পড়ার পরে এখন সে ভালোভাবে দেখতেছে যে বট গাছের মাথায় কে জানি মানে বিশাল বড় দেহ, এরকম দেহ নিয়ে সে এরকম দাঁড়াই আছে, মানে অদ্ভুত ভাবে দাঁড়াই আছে। কিভাবে দাঁড়াই আছে, যে বট গাছে এক পাও এবং আর এক পাও অন্য কোন গাছে রাখছে, অর্থাৎ এরকম ভাবে যেরকম ভাবে দাঁড়ালে পরে এক গাছে এক পাও আর এক গাছে আর এক পাও যেরকম দাঁড়ালে যেরকম হয়, তো ওই রকম একটা দেহ নিয়ে এরকম বট গাছে এরকম দাঁড়াই আছে। আর কাকি দেখতেছে যে তার ছায়াটা কাকির শরীরের মধ্যে এসে আর কি লাগছে, তো দেখতেছে যে আবার ছায়াও দেখতেছে, আবার ওইরকম ভাবে আপনার ওরকম একটা বড় একটা জিনিস এরকম দেখতেছে, অদ্ভুত জিনিস যা মানুষের মতন দেখা যায় না। তো কাকি এরকম আসার পরে যখন বট গাছের একেবারে কিনারে চলে আসছে, তো বট গাছ অতিক্রম করবে, তো ওই জিনিসটা কাকির সামনে আসে আর কি পড়ে, তো মানুষের আকৃতিতে। তো সাধারণভাবে যখন কাকির সামনে এসে পড়ে, সামনে এসে কাকির পথটা এরকম ভাবে আটটায়, তো সাধারণভাবে মানুষের আকৃতিতে আসছে। এখন আসার পরে কাকি বুঝে নিতে, এক লাখ রাতে যদি কেউ একজন সামনে এসে পড়ে তাহলে তো ভয় লাগবে অবশ্যই। তো কাকি এরকম ভাবে হালকা নার্ভাস হয়ে গেছে যে হঠাৎ আমি এই দেখলাম বট গাছে বিশাল বড় একটা দানবের মতো, আবার সামনে একটা লোক, পুরুষ লোক, সে আমার সামনে। এখন সে তো একটু নার্ভাস ভয়, কিন্তু তার ভিতরে যে একটা ভয় কাজ করতেছে, তো এটা সে কোনোভাবেই ওই লোকটাকে বুঝতে দিতেছে না যে আমার ভিতরে একটা ভয় কাজ করতেছে। তো সে সাহস মনে করতেছে, মানে সাহস জোগায় বলতেছে যে আপনি কে, আপনি আমার পথ আটলেন কেন? তো সে আর কোনো কথা বলে না, সে কথা বলেন এখন কাকে বলতেছে আপনি কথা বলেন না কেন, আপনি কি বোবা? তো সে আর কোনো কথা বলে না। তো তিনবারের মাথায় যখন জিজ্ঞেস করছে আপনি কথা বলেন না কেন, তো সে বলতেছে যে আমি কথা বলবো কি, আমি তোর আজকে খবর আছে, তোকে আজকে আমি বাড়ি যাইতে দেব না। তো কাকি বলতেছে যে আমাকে আপনি বাড়ি যাইতে দেবেন না, আমি আপনার কি ক্ষতি করছি? পরে এখন বলতেছে যে তুই আমার কোনো ক্ষতি করস নাই, কিন্তু তোর আমার ভালো লাগছে, ঠিক আছে, তোর আমি আর যাইতে দিব না, আমি হয়তো আমার হবি নয় তোর আমি আজকে শেষ করে দিব। তো কাকি গ্রামগঞ্জের মানুষ, তো এরকম যারা যাদের বয়স বেশি হয়েছে, তো তারা তো এরকম দোয়া দরুদ বা সুরো এইগুলা পারে না। তো কাকি যতটুক পারে সুরা ইখলাস, সুরা ফালাক, যা যা পারে, বিসমিল্লাহ, তো এইগুলা আর কি কাকি পড়তেছে মনে মনে। আর কাকির হাত পাও এরকম ভাবে কাঁপতেছে। তো এখন কাকি বলতেছে যে আপনি আমারে যাইতে দেন, আমারে আমার পথ আটকায় না, আমার দুইটা ছেলে আছে বাসায়, তো আমার আত্মীয় স্বজন আছে, আমার ফ্যামিলি আছে, আমার কোনো ক্ষতি করেন না, আপনি এর বিনিময়ে কি চান? তো বলতেছে এর বিনিময়ে আমি কিছু চাই না, আমি শুধু তোমারে চাই। তো বলতেছে যে আপনি আমারে চান, আমারে আমার তো হাজবেন্ড আছে, আমার ছেলে আছে, তো আপনার সাথে তো আমার থাকা সম্ভব না। তো এক কথায় দুই কথায় এরকম ভাবে কথা কাটাকাটি হইতেছে তার সাথে। তো কাকি এরকম ভাবে তার সাথে আর মানে পারি উঠতেছে না। তো এক পর্যায়ে দীর্ঘ রাত, প্রায় রাত তখন একটা বাজে, আমার আম্মুর মুখে আর কি শোনা, তো একটা বাজে, তো রাত দীর্ঘ রাত, রাতের গভীরে চলে আসছে। এখন আসার পরে এখন বলতেছে তুই তো আমার হবি না, তোলে তোরে তুই আজকে শ্বাস, তুই আজকে আমার হাতেই শ্বাস, তোরে আজকে আমি আর বাড়ি যাইতে দেব না, সুস্থ অবস্থায় তোর আমি আর বাড়ি যাইতে দেব না। তো ভাই এরকম ভাবে আস্তে আস্তে তার হাইটটা, যখন কাকির সামনে প্রথমবার আসছিল তখন হাইটটা 6 ফিট ছিল, তো এরকম ভাবে হাইটটা আস্তে 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 এরকম ভাবে মানে আরো বড় হয়ে দিছে। একটা মানুষ এরকম ভাবে তো বড় হইতে পারে না, যদি মানুষ যদি হয় সে, তো আপনারা তো বুঝতেই পারতেছেন সে কে। তো এরকম ভাবে সে এরকম ভাবে আরো বড় হইতেছে, আস্তে আস্তে বড় হইতেছে। তো বড় হইতে হইতে বিশাল বড় একটা মানে বললেই হয় যে দৈত্যর মতো এরকম ভাবে তার আকৃতিটা, মানে খুব ভয়ঙ্কর একটা অবস্থা। তো চুলগুলা আর কি এরকম ওয়াগুসালো, শরীর থেকে দুর্গন্ধ, হ্যাঁ, হাতের নখগুলা বড় বড়, একটা বিশাল একটা ভয়ঙ্কর আকৃতি এরকম ধারণ করছে। তো ধারণ করার পরে এখন কাকি তো পুরা মানে ভয় পেয়ে গেছে আর কি। একটা মহিলা, সাধারণত মহিলারা, গ্রামগঞ্জের মহিলারা সাধারণত ভাবে নরম ধরম হয়, তো কাকি মানে এত ভয়, এত ভয়, প্রচন্ড ভয় পাইছে। তো কাকির আর সহ্য হয় নাই, তো কাকির সহ্য হওয়ার পরে তো কাকি এক দৌড় দিছে আল্লাহর নাম বলে, আল্লাহ আকবর বলে এক দৌড় দিয়ে, তো পাশে ছিল বট গাছের থেকে আর দুই মিনিট পরে একটা বাড়ি ছিল। তো গ্রামগঞ্জে যে বাড়ির পাশে যে জায়গাটা থাকে তো সেটাকে বলে উঠান। তো উঠানে কাকি দৌড় দিয়ে আইসে, এক দৌড়ে আইসে উঠানে আইসে পড়ছে, হুড়মুড়ায় পড়ছে। তো হুড়মুড়ায় পড়ার পর এখন গ্রামের মানুষ মানে ওই আশপাশে যারা মানুষ ছিল, যাদের ঘর ছিল, তো তারা বলতেছে কি হয়েছে রে, কি হয়েছে রে, উঠানে কি কে পড়লো এরকম ভাবে হুড়মুড়ায়। পরে আইসে দেখতেছে যে এরকম ভাবে অমুকের মা বা অমুকের মানে ওয়াইফ। তো দেখার পরে এখন সবাই আসছে, আসার পরে ধরছে। তো সে তো সে তার মধ্যে নাই আর কি, সে অজ্ঞান হয়ে গেছে এরকম ভাবে, সেন্স নাই তার মধ্যে। তো মানুষ এরকম ভাবে মহিলারা আসছে, মহিলা আসার পরে তারে ধরছে, ধরে নিয়ে গেছে আপনার। তো মাথায় এরকম পানি ঢালছে, ঢালার পরে তো এরকম দুই তিন দিন অসুস্থ জ্বর। তো মানুষ তো অন্যান্য মহিলারা আলোচনা করতেছে যে হয়তো বা আমরা তো মাঝে মধ্যেই গ্রামের মহিলারা বা গ্রামের মুরব্বী বা বিভিন্ন মানুষ ওই বট গাছের থেকে অনেক কিছুই দেখে, সচক্ষে দেখে, কিন্তু মানুষ যাদের বললে পারা আর কি, মানুষরা বিশ্বাস করে না, যে দেখে সেই বিশ্বাস করে আসলে জিনিসটা কি ছিল বা এরকম। তো গ্রামের মধ্যে একটা হুলুস তুলুস মানে হয়ে যায় যে অমুকের ওয়াইফ এরকম ভাবে ভয় পাইছে ওই বট গাছের থেকে। তো মূল ঘটনা তখনও কাকি এরকম বলে নাই। তো কিছুদিন যাবৎ কাকি অসুস্থ ছিল। তো যখন ফকির আনা হলো, আনার পরে ফকিরকে দেখানো হলো, তো ফকিরে কিছু তদবির দিল এবং তার হাজবেন্ডকে বলল যে আপনার ওয়াইফ ভয় পাইছে। তো বলল যে সমস্যা নাই, এটা আপনার সুস্থ হয়ে যাবে, কিছুদিন পরেই সুস্থ হয়ে যাবে, আল্লাহ ভরসা, আল্লাহ আল্লাহ করতে থাকেন, সমস্যা নাই। তো তার হাজবেন্ড বলতেছে যে হুজুর আপনি একটু ভালোভাবে ট্রিটমেন্ট দিন, কারণ আমার দুটা বাচ্চা আছে, যদি এখন কিছু হয়ে যায় তাহলে আমি তো শেষ। তো হুজুর বলতেছে না সমস্যা না, আল্লাহ ভরসা, আপনি সমস্যা নাই, আল্লাহ ভরসা, আপনি আল্লাহর উপর আস্থা রাখেন। তো ভাই এরকম হওয়ার পরে তো সে অনেক অসুস্থ। তো আর সে আর সুস্থ হয় না, সুস্থ না হওয়ার বলতে কি সে কোনো কাজকাম করতে পারে না, সবসময় একটা তার মধ্যে একটা ভীতি কাজ করে, তার মধ্যে সবসময় একটা মানে তাকে দেখলে মনে হয় যে সে মানে তার মধ্যে অন্যরকম মানে অন্য কিছু কাজ করে। সো ভাই অন্যরকম কাজ করে, সে কাজ বাজ করতে পারে না ঘরের, তার সবসময় জ্বর থাকে। তো এরকম ভয় পাওয়ার প্রায় আপনার দুই মাস পরে কাকির একদিন হঠাৎ এরকম মানে ভীষণ জ্বর, ভীষণ জ্বর হওয়ার পরে, তো এরকম ভাবে ভীষণ জ্বর। তো তার হাজবেন্ড আসছে, তার বাচ্চারা কান্নাকাটি করতেছে যে আমার মার কি হলো। তো গ্রামের অনেক মানুষ গেছে, আমার আম্মাও গেছে, যাই দোয়া দূর পড়তেছে, মানে এমন একটা অবস্থা, এমনই একটা সে ভিতরে আছে যে সে আর মনে হয় বাঁচবে না, এরকম একটা অবস্থাতে সে ওই রাত্রেটা মানে ওই রাত্রে আর কি সে তার মধ্যে এরকম কাজ করতেছে যে সে আর মনে হয় বাঁচবে না। তো গ্রামের মহিলারা দোয়া ইউনুস, কালিমা, কালেমায় শাহাদাত এইগুলা বেশি বেশি পড়ে তার কানের মধ্যে ফুঁক দিতেছে, এরকম ভাবে অনেকজন ঝাড়ফুঁক দিতেছে এরকম। তো দেওয়ার পরে এখন কাকি এরকম ঝাড়ফুঁক দেওয়ার পরে প্রায় 20 মিনিট পরে সে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল, ইন্তেকাল করল। সো ভাই ঘটনা এখনো শেষ হয় নাই, ঘটনা তো এলো সূচনা, মানে এটা হলো আর কি বড় ঘটনা। তো এলাকার মধ্যে এরকম ভাবে ই হয়ে গেছে যে উমুক বাড়ির হাজবেন্ডে, তার হাজবেন্ডের ওয়াইফ এরকম ভয় পেয়ে মারা গেছে। এখন মানুষ তো সমালোচনার মধ্যে, গ্রামে যেহেতু একটা কিছু হইলেই, মানুষের মধ্যে একটা কিছু হইলেই ওটা চারিদিকে ছড়িয়ে পড়ে যে কি হয়েছে কি হয়েছে। তো একটু হইলে পারা আর একটু মানুষ বাড়াই বলে যে অমুকের বউ এই দেখছিল, হ্যাঁ, এরকম আরো অনেক কিছু বাড়ায় বলে তো মানুষ, একটা মানুষের মধ্যে একটা ভীতি মানে সন্তুষ্ট হয়ে যায়, ভীতি আর কি কাজ করে যে ওইখান দিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, ওইখান দিয়ে গেলে পরা মানুষ সে যা দেখছে আমি ওই রকম দেখতে পারি, তো আমি যদি না সহ্য করতে পারি আমার এরকম কিছু হইতে পারে। তো গ্রামে এক পর্যায়ে এরকম আলোচনা হইতেছে, তো আমাদের গ্রামে তো ওই সময় চেয়ারম্যানকে বলা হলো যে এরকম অবস্থা, তো মানুষ তো প্রায় প্রায় এরকম ভয় পায়, তো এরকম একজন মহিলা এরকম ইন্তেকাল করছেন, তো এখন কি করা যায়। এখন মুরব্বীরা পরামর্শ করলো যে এখন এটার মানে সমাধান কি, কি করলে এটা সমাধান হবে যে মানুষ ভয় পাবে না, বা ওইখান দিয়ে মানুষ সচরাচর দিনে দুপুরে চলাফেরা করতে পারবে। তো এখন মানুষ পরামর্শ করে ডাকা হলো হুজুরকে। তো আমাদের গ্রামে সাধারণত গ্রামে মোল্লা বলে আর কি, তো মোল্লাকে আর কি ডেকে আনে, কিছু ভালো মন্দ খাওয়ায়, গাছের আম খাওয়ায়, মানে গাছের প্রথম আম খাওয়ায়। তো আমাদের গ্রামে ওরকম একজন হুজুর ছিল, মোল্লা বলতাম, তো আমরা হুজুরকে অনেক ভালোবাসতাম, তো তাকে গাছের প্রথম আম বা গাছের প্রথম কাঁঠাল এরকম ভাবে তাকে এরকম খাইতাম। তো চেয়ারম্যান সাহেব, তো গ্রামে যারা ময় মুরব্বী ছিল তারা আর কি হুজুরকে বলল, তো হুজুর আর কি ভালো একজন মানুষ ছিল, তো অনেক কিছু আর কি জানতো এই ব্যাপারে কি করলে, হাদিস কলম জানতো। তো হুজুর পরামর্শ দিল যে যেহেতু এরকম সমস্যা দীর্ঘদিন ধরে, তো আপনারা একটা কাজ করেন, কাজটা হলো কি আপনারা গাছটা কেটে ফেলেন। তো কেটে ফেললে হবে কি যে ওই জিনিসটা ওইখানে থাকবে না, কিন্তু পরবর্তীতে দেখা যাবে আস্তে আস্তে জিনিসটা আর কি চলে যাবে, ঠিক আছে। তো যখন যদি এরকম যদি নাও যায় তারপরে আমি অন্য একটা ব্যবস্থা নিব। তো গাছটা আসলে বিশাল বড় বট গাছটা কেটে ফেলা দিয়ে মানে কেটে ফেলে দেওয়ার পরে এখন মানুষের তো সমস্যা আরো দেখা দিচ্ছে, মানে মানুষ দিনে দুপুরে মানে ভয় পাইতেছে, হঠাৎ ওইখানে আসলে এবার মানুষের হাত কাঁপে, মানুষ বিভিন্ন জিনিস দেখে, বাচ্চার কান্না শুনে, রাত্রেবেলা গভীর রাত্রে যখন 12টা 1টার দিকে যায় তখন এরকম কান্নাকাটির আওয়াজ শুনে, চিল্লাফেলা আওয়াজ শুনে, মানে বিভিন্ন মানুষ বিভিন্ন ভয় পায় গ্রামগঞ্জে। তো এরকম ভাবে আবার এরকম চেয়ারম্যানের কাছে ময়মনসিংহের কাছে আবার অভিযোগ গেল যে এরকম তো সমাধান হইতেছে না, তাও মানুষ ভয় পাইতেছে, হ্যাঁ ই হইতেছে, তো কি করা যায়। তো ওই যে মোল্লা, তো হুজুরকে আবার বলা হলো, হুজুর এই সমস্যা তো সমাধান হইতেছে না, এখন কি করা যায়। এখন হুজুর বলল যেহেতু সমস্যা সমাধান হইতেছে না, তাহলে বট গাছ তো কাটা হয়েছে, তো ওইখানে একটা মসজিদ দেন আপনি, যে দিলে কি হবে, তাদের একটা খারাপ আস্তানা, তো এই আস্তানাটা তাদের আর থাকবে না, তারা ওইখানে আর থাকতে পারবে না, একটা মসজিদ দেন বা একটা মাদ্রাসা দেন। তো সাধারণত ভাবে মানে আগের যুগের মসজিদগুলো টিনের হইতো, বা তাদের ওই কালে মানে ওই সময় যেভাবে আর কি মসজিদ বানাইতো, তারা ওইভাবে মসজিদ নির্মাণ করত। সো নির্মাণ করার পরে এখন মসজিদ একটা নির্মাণ করছে, ছোটখাটো একটা মসজিদ বানাইছে বটগাছের ওইখানে। তো হুজুরে আবার একটা প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম বলতে একটা মাহফিল, তো মাহফিলে হুজুর মানে গেছে, যাওয়ার পরে এখন সাধারণত গ্রামগঞ্জের মাহফিল একটু শহরের আগেই শেষ হয়ে যায়, 11:30 দিকে বা 11:00 দিকে এরকম ভাবে। তো হুজুরের মাহফিলটা আপনার 11:30, মানে হুজুরের মাহফিল প্রোগ্রাম করতে যায়নি, মানে ওয়াজ শুনতে গেছে, ভালো একজন বক্তা আসছে ওইখানে, তো হুজুরে আর কি বটগাছ অতিক্রম করে ওইখানে আর কি মাহফিল শুনতে গেছে। মাহফিল শোনার পরে এখন রাত তখন 11:00 সময় মাহফিল শেষ হয়েছে, তো হুজুর ওরকম ভাবে আসতেছে, আসার পরে তারপরে আরেকটু কথা হলো যেহেতু মাদ্রাসায় মাহফিলটা হয়েছে, তো মাদ্রাসায় হুজুর আরো কিছু সময় অতিক্রম করছে, মাহফিল শেষ হয়ে আপনার 11:30 সময় শেষ হয়েছে, তো ওইখানে হুজুর আরো মাদ্রাসায় আরো কিছু সময় ব্যয় করে হুজুর সাথে কথা বলে, তো বক্তাদের সাথে কথা বলার পরে এখন রাত আপনার তখন 1:30 বাজে। তো হুজুর মানুষ এরকম ভয় করে না, যে তারা তো জিন টিন এইগুলা ছাড়ায়। তো হুজুরে প্রায় রাত 2টার সময় হুজুরে আসতেছে ওই পথেই, তো আসার পরে এখন হুজুরে যখন ওই বটগাছের দিকে, তখন তো আর বটগাছ নয়, তখন একটা মসজিদ, তো হুজুর যখন ওই মসজিদ থেকে একটু অতিক্রম করছে 2 মিনিট বা 3 মিনিট, তো তখন হুজুরের সামনে হঠাৎ একটা বাতাস তার সামনে এরকম ভাবে ঘোরাফেরা করতেছে, মানে একটা মানে একটা আবহাওয়া, তার মানে সে একটা বাতাসের অনুভব করতেছে, আমার শরীরে একটা বাতাস লাগতেছে, দমকা হাওয়া। তো চারিদিকে দেখলো যে কোনো গাছপালা কোনো নড়তেছে না, শুধু তার এরকম একটা দমকা হাওয়া তার শরীরে আসে লাগলো। তো হঠাৎ ওরকম ভাবে ওই আমার কাকির সাথে যেরকম ভাবে হয়েছিল, তো হুজুরের সাথে ওইরকম ভাবেই সেম হুজুরের সামনে ওরকম একটা মানুষের আকৃতিতে ওরকম একটা দানব আসে। তো কাকির সামনে তো আর কি মানুষের আকৃতি নিয়ে আসলো, তো প্রথম ফার্স্টে হুজুরের সামনে মানুষের আকৃতি নিয়ে আসে নাই, তো দানবের আকৃতি নিয়ে আসতে এরকম ভাবে উঁচু বিশাল উঁচা, হ্যাঁ এইরকম দেহ, ঠিক আছে, মানে কেরকম মনে হইতেছে তার শরীরে একটা আগুনের একটা আগুন, তার শরীরে একটা আগুন আগুন একটা ভাব এরকম।
তারপর কি হলো?
হ্যাঁ তারপর এখন হুজুরে বলতেছে, হুজুর তো টের পেয়ে গেছে যে সে হয়তো এরকম বট গাছ কাটার পরে এখন সে আমার উপর আক্রমণ করবে। তো হুজুরে দোয়া দরুদ পড়তেছে, তো হুজুর যেটা পড়ে, হুজুর যদি আয়তাল কুরসি পড়ে, সে এরকম আয়তাল কুরসি এরকম উল্টা পড়ে, তো হুজুর যাই পড়ে তো এরকম ভাবে উল্টা পড়ে। তো এরকম পড়তে পড়তে দুইজনের মধ্যে একটা বহস হয় আর কি, ঠিক আছে, যেহেতু জিন জাতি, জিন জাতি আসলে অনেক আছে ভালো, আবার অনেক আছে একটু দুষ্টু টাইপের, হ্যাঁ মানুষের ক্ষতি করে। সো ভাই হুজুরকে হুজুরের সাথে আর কি বহস করতেছে যে আজকে আপনার খবর আসছে, আজকে আপনি আমার বাসস্থান, আমি যেখানে থাকতাম আপনি সেটা পরামর্শ করে সেই গাছটা, আপনি বট গাছটা কাটতে বলছেন, এখন সেখানে মসজিদ হয়েছে, তো আজকে আপনার খবর আছে। তো হুজুর বলতেছে তুমি আমার কিছুই করতে পারবা না, ঠিক আছে। তো এক পর্যায়ে এরকম করতে 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 তো ফজরে আজান দিয়ে দেয়, তো সে বলতেছে যে হুজুর আজকে আপনার আমি ছেড়ে দিলাম, ঠিক আছে, আপনি আজকে প্রাণে বাঁচিয়ে গেলেন, যদি আজান না দিতে তাহলে আপনার খবর ছিল। পরে হুজুর বলছে তুমি আমার কিছুই করতে পারবে না আল্লাহর রহমতে। তো এরকম ভাবে হুজুর বাসায় যায়, বাসা যাওয়ার পরে হুজুর অনেক খুব অসুস্থ হয়ে যায়। তো আসলে ভাই যতই কোরআন হাদিস জানুক, যতই কিছু জানুক, যদি একটা মানুষের লাইফে যদি রাতের গভীরে যদি একটা এরকম দৈত্য বা এরকম একটা, সে যেই হোক, যে তো সাহসী মানুষ হোক না কেন, তো সে অবশ্যই ভয় পাবে, অবশ্যই নার্ভাস হয়ে যাবে। হ্যাঁ তো যারা লিসেনার আছে তারা হয়তো মনে করতে পারেন গল্পটা বানোয়াট, বানোয়াট না, আপনারা এখনো যদি ই করতে চান দেখতে, এখনো সে মসজিদটা আছে।
ওকে, এবং এটাই আপনার প্রথম ঘটনা ছিল?
হ্যাঁ ভাই এটাই প্রথম ঘটনা।
তো আমরা বেশ লম্বা একটা ঘটনা শুনলাম, বেশ বড় সড় একটা ঘটনা শুনে ফেললাম, এবং আমি প্রিটি শিওর যে ঘটনাটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে সেই ফিডব্যাকটা অবশ্যই জানাবেন, মন্দ লাগলেও জানাবেন। চলছে ভূত স্টুডিও ব্রাটিও বাই প্রাণ পটাটা, এবং যেখানে আজকে আপনি বেশ কিছু স্টোরি আজকে শুনবেন, এবং স্টোরিগুলো আমি প্রিটি শিওর যে ভালো লাগবে আপনাদের কাছে। অনেকেই জয়েন করছেন, সেই SMS গুলো পড়বো, তার আগে একটা ছোট্ট কমার্শিয়াল ব্রেক নিতে হবে, এবং গুনে গুনে আমরা এক মিনিটের বিরতিতে যাব, এবং এক মিনিটের বিরতি মানে এক মিনিটের বিরতি, এবং সেই এক মিনিট পরে আবার আপনাকে সঙ্গে নিয়ে ফিরছি। এবং রেজিস্ট্রেশনের নিয়মটা বলে দিতে চাই, RBS তারপর নাম তারপর লোকেশন এবং প্রফেশন লিখে পাঠাবেন 26969 নাম্বারে। নিচ্ছি এক মিনিটের বিরতি, ফিরছি এক মিনিট পর।
হ্যালো গাইস, দিস ইজ রফসান শর ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্টেড প্রন পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, হে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রফসান শর ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্টেড প্রন পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও।
শুনছেন সব সময় জাগো FM 94.4, এবং চলছে ভূত স্টুডিও, আর ভূত স্টুডিও মানে ব্রট টু বাই প্রাণ পটাটা, এবং আজকে অপূর্ব আছি আপনাদের সঙ্গে, এবং আই এম ভেরি লাকি যে আপনাদের সঙ্গে আরও একটা এপিসোডে আমি থাকতে পারছি, এবং আমি সামনাসামনি বসে আসলে ঘটনাগুলো শুনতে বেশ এনজয় করি, এবং সেই জায়গা থেকে আমরা আরজিউদ্দকে মিসও করছি, বাট আশা করছি আগামী এপিসোডে আপনি আরজিউদ্দকে পেয়ে যাবেন। এবং তার জন্য যেটা করতে হবে, যদি আপনি আগামী পর্বে আসতে চান, তার জন্য রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু কোনো ওয়ে নাই। যদি আপনি আগামী পর্বে এখানে আসতে চান, সেক্ষেত্রে RBS, তারপর নাম, তারপর লোকেশন এবং প্রফেশন লিখে পাঠাবেন 26969 নাম্বারে। আমি আবারও বলছি, যদি আগামী পর্বে আপনি ভূত স্টুডিওতে আসতে চান, সেক্ষেত্রে RBS, তারপর নাম, তারপর লোকেশন এবং প্রফেশন লিখে পাঠাবেন 26969 নাম্বারটায়। একটা গুড নিউজ দিতে চাই, চলছে কিন্তু জাগো কথাবাজ 2023। তো যারা আরজে হতে চান, যারা আসলে এই হটসিটটাকে খুব করে নিজের করে নিতে চান, সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ চলে এসেছে। যদি আপনার সেলফোনটা হয়ে থাকে স্মার্টফোন, সেক্ষেত্রে একটা ভেরি গুড নিউজ আপনার জন্য, সেটা হচ্ছে জাগো এফএম এর যে অ্যাপ আছে, এই অ্যাপে যে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, তার আগে নিজের সম্পর্কে নিজের মোবাইলের রেকর্ডারে কিংবা ক্যামেরা অন করে ভিডিও, সেলফ ভিডিওটা অন করে এক মিনিট নিজের সম্পর্কে রেকর্ড করুন বা ভিডিও করুন, তারপর জাগো এফএম এর অ্যাপে চলে যান। অ্যাপে যাওয়ার পরে দেখবেন স্কিপ লগ ইন দেওয়ার পর বা যখন আপনি ফেসবুক আইডি বা জিমেল আইডি দিয়ে ঢুকবেন, তখন দেখবেন আপনাকে একটা ব্যানার আপনার সামনে চলে আসবে, জাগো কথাবাজ 2023। সেই ব্যানারে ক্লিক করবেন, তারপর দেখবেন যে অ্যাটাচ করা, ফাইল অ্যাটাচ করার একটা অপশন পাবেন। সেখানে যে আপনার মোবাইলের যেই জায়গাটাতে যে আপনি ফাইলটা রেখেছেন, সেই ফাইলটা অ্যাটাচ করবেন, তারপর নাম, ঠিকানা এন্ড বিস্তারিত লিখে জাস্ট হচ্ছে আপনি সেন্ড করে দিবেন, দ্যাটস ইট। তো এখন কিন্তু আসলে সিভি ড্রপ করার জন্য কোথাও যাওয়া লাগে না, টাকাও খরচ করতে হয় না, হাতে প্রত্যেকেরই এখন স্মার্টফোন। তো সেই স্মার্টফোনটা থাকলেই কিন্তু এখন আপনি জাগো কথাবাজ 2023-এ রেজিস্ট্রেশন করতে পারবেন। সো রেজিস্ট্রেশনের সময়টা ফুরিয়ে আসছে, সো ঝটপট করে রেজিস্ট্রেশন করুন এবং হয়ে যান জাগো কথাবাজ 2023। এবং ভূত স্টুডিওতে আমরা আজকে সর্বপ্রথম যে স্টোরিটা শুনছিলাম এবং সেই স্টোরিটা অনেকের কাছেই ভালো লাগছে, এবং মাহের বলছিলেন স্টোরিটা বেশ ইন্টারেস্টিং ছিল, শর্মী বলছেন তার কাছেও বেশ ভালো লাগছে, অনামিকা বসুন্ধরা থেকে তিনি শুনছেন এবং তিনি নিয়মিতভাবে জাগো এফএম শুনেন এবং তার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে। এবং চিটাগং থেকে আছেন আমাদের সাথে ওয়ারা এবং তার কাছেও বেশ ভালো লাগে ভূত স্টুডিও সব সময়। থ্যাংক ইউ সো মাচ। তো ফেসবুক লাইভে দেখা যাক কে কে বা কারা কারা জয়েন করেছেন, এবং একই সঙ্গে ইউটিউবে স্ট্রিমিংয়ে কিন্তু অনেকে রয়েছেন, তো ধন্যবাদ প্রত্যেককে। ফেসবুক লাইভে আছেন আমাদের সাথে জারা আহমেদ, তৌকির আছেন আমাদের সাথে, সালসাবিল বলছেন, সালসাবিল মাহমুদ বলছেন ভালো লাগে ভূত স্টুডিও সবসময়, জেবিন বলছেন তিনি সবসময় ভূত স্টুডিও শুনেন এবং তার কাছেও ভালো লাগছে। তো আগামী পর্বটায় যদি আপনি এখানে আসতে চান, সেক্ষেত্রে ঝটপট করে রেজিস্ট্রেশন করতে হবে, এবং রেজিস্ট্রেশনের নিয়মটা আবারও বলবো। তার আগে কমেন্ট আর কারা কারা রয়েছে, নওমী বলছেন ভালো লাগছে, লিলি বলছেন তিনি দেখছেন, শাকিলা জাফর বলছেন আমাদের সাথে আছেন আমাদের সাথে, অনিন্দ এবং তার কাছেও ভালো লাগছে, আব্দুল রহমান অতুল বলছেন তিনিও দেখছেন এই মুহূর্তে, ভেরি গুড। তো আগামী পর্বে যদি আপনি এখানটায় আসতে চান, সেক্ষেত্রে যেটা করতে হবে, মোবাইল ফোনের SMS অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠাবেন যে নাম্বারটায়, সেই নাম্বারটা হচ্ছে কিন্তু 26969। আবার বলছি, RBS, নাম, লোকেশন, প্রফেশন পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। চলেন আবারও আমরা মামুন ভাইয়ের কাছে যাই। মামুন ভাই, এখন আমরা দ্বিতীয় ঘটনাটা শুনবো।
হ্যাঁ ভাই, দ্বিতীয় ঘটনাটা আমার সাথেই ঘটে যাওয়া। তো আমি স্টুডেন্ট লাইফে আমার সাথেই ঘটে যাওয়া, তখন সময়টা 2017-তে। তো আমি এখনও হাফেজ হইনি, তখন 2018-তে আমি ডিসেম্বরের দিকে হাফেজ হয়েছি। তো আমি মাদ্রাসার নাম বলবো না বা লোকেশনও বলবো না, কারণ একটা প্রতিষ্ঠানের নাম এটা বলা যায় না। হ্যাঁ, দেখা যাবে যে ওই প্রতিষ্ঠানের সমস্যা বা এরকম কিছু হবে, তো আমি প্রতিষ্ঠানের নাম এগুলো গোপনে রাখলাম। সো ঘটনায় চলে যাব। মাদ্রাসা, মানে মাদ্রাসার থাকাকালীন তখন বন্ধ হয়েছিল আর কি, মাসিক ছুটি। সো মাসিক ছুটি একটা বন্ধ হয় মাদ্রাসায়, সব মাদ্রাসা হয় না কিন্তু আমাদের মাদ্রাসায় হয়, প্রতি মাসে একটা বন্ধ হয়। তো বৃহস্পতিবারে বন্ধ হয় অ্যান্ড শুক্রবারে আপনার খোলা, শুক্রবারে মাগরিবের আগে উপস্থিত হইতে হয়। সো আমাদের মাদ্রাসা তখন বৃহস্পতিবারে মাসিক একটা বন্ধ হয়েছে। বন্ধ হওয়ার পরে এখন আমি তখন আর কি বাসায় যাই নাই মাসিক ছুটিতে। তো আমি চিন্তা করলাম যে আমার আর আছে কিছু বাকি, কিছু পারা বাকি আছে হাফেজ হওয়ার। এই পারাগুলা যদি আমি এই দুই দিনে যদি আমি আরো 5-20টা করে মুখস্থ করতে পারি, হ্যাঁ মানে বৃহস্পতিবার আর শুক্রবার যদি 2-20টা বা 3-20টা যদি মুখস্থ করতে পারি তাহলে এটা আমার জন্য ফায়দা দিবে। সো ভাই মাদ্রাসায় সমস্ত ছাত্র চলে গেছে, চলে যাওয়ার পরে এখন আমি মাদ্রাসায় একা। সো তখনও দূর দূরান্তের যারা ছাত্র আছে তারা মাদ্রাসায় থাকে, আপনারা জানেন যারা মাদ্রাসায় পড়ে অনেকে দেখছেন মাদ্রাসা থেকে। সো আমি তখন আমার বাসা আর কি মাদ্রাসা থেকে বেশি দূরে ছিল না, অল্প টাকা ভালো লাগতো। তারপর আমার একটা চিন্তা যে আমার কিছুদিন পর আমার হেফজ শেষ করতে হবে, আমার হাফেজ হইতে হবে, তো কিছু কষ্ট করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। সো আমি মাদ্রাসায় গেলাম না, তো আমরা আমাদের এক ব্যাচে 6 জন স্টুডেন্ট আমরা ছিলাম, শিক্ষক ছিল মাদ্রাসার। সো আমি যখন রাত্রের বেলা ইশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ইশার নামাজের পরে, তখন তো আর মাদ্রাসায় কোনো ছাত্র নাই, আমরা 5 জন স্টুডেন্ট। তো সবাই বলতেছে যে আজকে তোলে মানে জব্বর করে একটা ঘুম দে বৃহস্পতিবার রাত। তো আমি বলতেছি ভাই তোমরা ঘুমাবা ঘুমাও, কিন্তু আমার তো কিছু পারা বাকি আছে, আমার এইগুলা শেষ করতে হবে, আমার মাস্তায় একটা টেনশন আছে। আর সাধারণত হেফজখানায় যারা স্টুডেন্ট তাদের একটু কড়াকড়ি গার্ড থাকে, সবক না পারলে পারা এরকম ই করে শাসন করে হুজুররা। তো ওদিকে যাবো না আমি। তো আমার মূল ঘটনা হলো আমি ভাই ইশারের পরে যখন তারা ছাত্ররা আমার 5 জন স্টুডেন্ট, তো আমি ধরে 6 জন, তো তারা ঘুমিয়ে পড়ছে। তো আমি ইশারের পরে আমরা থাকতাম আর কি 4 তলায় থাকতাম। সো আমি বারান্দায় আমি একলা পড়তেছি আর কি। তো বারান্দায় একটা লাইট জ্বালানো আর বাথরুমে এক সাইড একটা বাথরুম ছিল, তো ওইখানে লাইট জ্বালানো, তো 2টা লাইট আর কি বারান্দায় জ্বলতেছে। এখন আমি পড়তেছি আর কি, আমি তেলাত করতেছি। করার পরে এখন হঠাৎ পড়তেছি, এখন হঠাৎ একটা বাতাস মানে গ্রিল দিয়ে জানলা দিয়ে হঠাৎ মানে আমার শরীরে আসে লাগলো। লাগার পরে আমি মনে করলাম যে বাহিরে মানে বাতাস হইতেছে ঠান্ডা বাতাস, তো আমি ওরকম ভাবে খেয়াল করিনি। তো এরকম ভাবে এরকম 2 বার এরকম বাতাস হইলো। তো এরকম আমি তাকায় দেখতেছি বারান্দায় অন্যান্য গাছ বা বারান্দার সাইডে যে গাছপালা আছে কোনো গাছ এরকম নড়তেছে না, বাতাস হইলে তো সাধারণভাবে গাছ দেখা যায়, তো এরকম গাছ দেখা যাইতেছে না। তো আমি পড়তেছি আমার মতন, আমার নিশা হলো আর কি কোরআনশিপ তেলাওয়াত করা। তো আমার একটাই চিন্তা যে আমার সবক 2-20টা আজকে যেভাবে হোক মুখস্থ করতে হবে। সো ভাই আমি পড়তেছি, তো হঠাৎ ছাদের উপরে, তো আমরা তো থাকতাম একদম ছাদের নিচে থাকতাম, তো হঠাৎ দেখি মানে আওয়াজ পাইতেছি যে ছাদে কে জানি, হ্যাঁ ছাদে এরকম আওয়াজ হইতেছে। মানে দৌড়াদৌড়ি করলে বা সাধারণভাবে ছাদে যদি কেউ যদি দৌড়াদৌড়ি করে তো এরকম আওয়াজ হয়, একটা পায়ের একটা নিচ থেকে একটা আওয়াজ শোনা যায় যে পায়ের আওয়াজ হইতেছে। সো আমি পড়তেছি, তখন খেয়াল করলাম যে ছাদে কি যেন এরকম ভাবে হাঁটাচলা করতেছে। তো এটা আসলে অনেকজন বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু এটা আমার জীবনে ঘটে যাওয়া। অনেকজন মনে করতে পারেন যে এগুলা গল্প বানায় বলে বা ই বলে, কিন্তু আসলে এইগুলা এই ঘটনা মানে আমার এই ঘটনাটা আমার জীবনে ঘটে যাওয়া। সো যখন এরকম ভাবে এরকম হাঁটাচলা করতেছে তখন আমি চিন্তা করলাম যে কে হইতে পারে। তো আমি একটু সাহস করে, তো ছোটবেলা থেকে একটা অভ্যাস ছিল যে আমি কোনো জায়গায় গেলে একলা যাইতাম, মানে আমি একা একা সব জিনিস করতে অনেক ভালোবাসি আর কি, একা একা থাকতে বা একা একা চলতে বা একা একা পড়তে আমার মতন থাকতে আমি ভালোবাসি। সো ভাই যখন এরকম ই হইতেছে ছাদে আওয়াজ হইতেছে, তো আমি আর কি গেলাম ছাদে গেলাম, তো ছাদটা তখন তালা দিয়েছিল আর কি, যেহেতু মাদ্রাসায় কোনো ছাত্র নয়, হুজুরাও বিভিন্ন কাজে ব্যস্ত, তো মাদ্রাসায় আমরা 5-6 জন স্টুডেন্ট। তো আমি তখন আবার কি করি, ছাদের দরজা ছিল আপনার টিনের, তো ওইখানে টিনের মানে ফোকা দিয়ে আমি আর কি দেখার চেষ্টা করতেছি কে ছাদে, ঠিক আছে। আমি মনে করছি যে হয়তো বা কোনো ছাত্র আম গাছ বা অন্য গাছ বেয়ে ওইখানে সুপারি গাছ দিয়ে বা যে কোনো ভাবে উঠবে বা যে কোনো ভাবে কোনো ছাত্র এরকম ফোন টোন বা এরকম কিছু চালাই দিছে বা শয়তান দুষ্টামি করতেছে। তো আমি মনে করছিলাম এই, তো আমি যখন ভাই বিশ্বাস করবেন না, যখন আমি মানে এরকম টিনের ফোকা দিয়ে যখন এরকম তাকাইছি, দেখি যে বিশাল বড় মানে মানুষের মতন দেখতে না, প্রায় 12 ফুট হবে এরকম উঁচা, শরীরটা এইরকম বড়, ঠিক আছে, এরকম ভাবে হাঁটতেছে এরকম ভাবে। তো তার সাথে দেখলাম 2টা বাচ্চা, তারা এরকম ভাবে দৌড়াদৌড়ি করতেছে হাট মানে এই ছাদে। তো আমি তো মাদ্রাসা যেহেতু ছাত্র, তো আমি তো জানতাম যে জিন ভূত এইগুলা আসলে সত্যি। তো আমি কি করলাম, ভয়তে দৌড়ে গেলাম আর কি। দৌড়ে গিয়ে পরে আমার সাথীদেরকে তো ডাক দিলাম। তো ডাক দেওয়ার পরে যে বলতেছি যে ভাই আসেন তো ভাই, দেখেন তো ছাদে কি জানি ভাই, দুইটা বাচ্চা আর একটা বিশাল বড় একটা মানুষের মতন কি জানি, একটু আসেন আমার সাথে। পরে পাঁচজনকে আর কি আমি ডাক দিলাম যে আপনারা একটু আসেন। তো তারা পাঁচজনে আসলো, বললো যে কি এত রাত্রি কি হবে, হুদাই আমাদের ঘুম নষ্ট করতেছো মামুন, তো ঘুমাই পড়ো। পুরাম বলতেছে না কিছু একটা আছে। তো তারা বললো যে আসো চলো তাহলে যাই দেখি কি জিনিস। পরে তারা দেখার পরে তো তারা গেল আর কি। তো তারা এরকম ভুলুক দিতেছে আর কি, ওই ফোকাদে টিনে ফোকাদে, তো তারা আসলে কিছু দেখতেছে না। হ্যাঁ এরকম তারা কিছু কই কিছু নাই। তো পুরাম বলতেছে না ভাই এখানে আমি কিছু একটা দেখছি। কই না তোমার এটা মনের ভয়, ওই তো তুমি পড়তেছো ঠিক আছে, তোমার মাথায় একটা প্যারা আছে, কিভাবে তুমি তোমার সবগুলো শেষ করবা। তো আমাকে আর কি নিয়ে আসে, বলে যে তুমি ঘুমাই পড়ো। তো এরপর থেকে হয়তো কি ভাই, আমার রাত্রে ঘুমাইলে মনে হইতো যে আমার পাশে কেউ মানে ঘুমাই আছে, বা আমাকে কেউ ডাকতেছে, বা আমাকে কেউ মানে ফলো করতেছে। তো আমার কাছে এরকম মানে নার্ভাস মানে মানে অসুস্থকর, এরকম বিরক্তিকর, কিছু কিছু সময় বিরক্তিকর লাগতো, হঠাৎ মানে ভয় ভয় লাগতো। রাতের বেলা আমি মানে একলা ঘুমাইতে পারতাম, চোখ মানে মানে বন্ধ করলেই দেখতাম যে ওই জিনিসটা, যে জিনিসটা আমি ছাদে দেখছিলাম, দুইটা বাচ্চা এবং একটা মানুষের মতন। তো এই ছিল ভাই আমার দ্বিতীয় ঘটনা।
অলরাইট, এবং অনেকেই কিন্তু আমরা এই ঢাকা শহরেও মানে অফেয়ারে যখন আমি দেখছিলাম বা গল্পগুলো আমি যখন শুনছিলাম, তখন কিন্তু অনেকেই টেক্সট করছিলেন যে এরকম ঘটনা কিন্তু অনেকের সাথেই ঘটে, যে আপনি একটা রুমে আছেন, তার উপরে ছাদ, আপনি ফিল করতে পারছেন কেউ হয়তো বা সেই ছাদে হাঁটছে, বা কেউ হয়তো বা সেই ছাদে হচ্ছে নূপুর পরে হচ্ছে নৃত্য করছে, বা এরকম অদ্ভুত কিছু শব্দ কিন্তু অনেকেই শুনতে পান বা দেখতে পান। তো থ্যাংক ইউ সো মাচ, এবং ঝটপট করে যেটা করতে পারেন, যদি আপনি আগামী পর্বে আসতে চান, জেএফএম না লিখে লিখতে হবে আরবিএস। অনেকে জেএফএম লিখে লিখছেন যে আসতে চাই আগামী পর্বে অপূর্ব ভাই, দুঃখিত আসলে আরবিএস না লিখলে কোনো লাভ হবে না। আরবিএস, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন, এবং পাঠাবেন 26969 নম্বরে। অনেকে রয়েছেন যেমনটা কাদের ভাই আছেন আমাদের সাথে, রিদি বলছেন তিনি ক্লাস নাইনে পড়েন, ফাহাদ আছেন আমাদের সাথে, উর্মিরা বলছেন আমাদের সাথে, লামিয়া বলছেন মদিনা জয়েন করেছেন, রাফিজ বলছেন তিনি শুনছেন বিশ্বরোড থেকে, জিসান বলছেন তিনি কুমিল্লা থেকে আছেন, লামিয়ার টেক্সটা তো আমরা পড়ে ফেললাম। আচ্ছা, জুলফিকার নাইম বলছেন তিনি শুনছেন আমাদের সাথে, আরোহী জয়েন করেছেন, নুসরত বলছেন তিনি শুনছেন এই মুহূর্তে, কুমিল্লা থেকে আছেন তিনি, সাভার থেকে আছেন আমাদের সাথে এই মুহূর্তে মারিয়া, তন্ময় বলছেন তিনি শুনছেন বসুন্ধরা থেকে আছেন আমাদের সাথে ধানমন্ডিতে, নাজিম ভাই বলছেন ভূত স্টুডিও কন্টিনিউ শুনি, এবং আমাদের বাড়িতেও বেশ কিছু প্যারানর্মাল ঘটনা ঘটে। তো সেই ঘটনাগুলো নিয়ে যদি আপনি আসতে চান, তাহলে আরবিএস নাম, লোকেশন, প্রফেশন পাঠাবেন 26969 নম্বরে। তৃতীয় ঘটনা শুনবো আমরা মামুন ভাই, এই ঘটনাটা কি আপনার নিজের সঙ্গে ঘটে যাওয়া কোনো ঘটনা?
জি ভাই, এটা আপনার 2018 দিকে আর কি ঘটনা, যখন আমি আর কি হাফেজ হই। তো আমি 2018 দিকে আমি ডিসেম্বরে হাফেজ হই। তো সাধারণভাবে মাদ্রাসার ছাত্র, সংক্ষেপে গল্পটা বলবো, সাধারণভাবে মাদ্রাসার ছাত্র যখন হাফেজ হয় তখন দুই তিনের জন্য ছুটি নিয়ে বাসায় যাই, বাসায় যে মিষ্টি বিলাই, যে ফ্যামিলির লোকজন মিষ্টি খাওয়ায়, বা হুজুরদের বা গ্রামের লোকজন, যে আমার ছেলে হাফেজ হয়েছে। তো আমি 2018 সালে হাফেজ হই, তো বাড়ি যাই, বাড়ি যাওয়ার পরে এখন বাসায় যাই, তো অনেক আনন্দ। তো একদিন আমার বাবা আবার ড্রাইভার, তো সবসময় আর কি বাসায় থাকে না, গাড়ি চালায়, পরিবহন চালায়। তো বাসায় আমি, আমার বোন আর আমার আম্মা আর দুই ভাইও চাকরি করে, তো তারা সবসময় বাসায় থাকে না, আর বাবা তো বললাম যে ই করে। তো বাসায় আমি, আমার বোন অ্যান্ড আমার মা, এই তিনজন আর কি বাসায়। তো একদিন আমি ছুটি নিছি কিছুদিনের জন্য। তো আমি একদিন রাত্রেবেলা, তো হঠাৎ বৃষ্টির মুষলধারে বৃষ্টি নামতেছে, মুষলধারে বৃষ্টি নামার পরে এদিকে গ্রামগঞ্জে সাধারণভাবে বৃষ্টির ফোঁটা পড়লেই বা বৃষ্টি নামলে বা বাতাস হলেই পাড়াই কারেন্ট থাকে না, একটা খুব খারাপ মানে দুঃখজনক ব্যাপার। তো তখন আমাদের ওইখানেও কারেন্ট ছিল না রাতের গভীরে। তো কারেন্ট না থাকার পরে এখন এদিকে আবার কারেন্টও নাই, আবার বৃষ্টি হইতেছে, তারপরও কেমন জানি গরম লাগতেছে। তো আমার আম্মা বলতেছে যে বাজান তুমি ই করো, ঘুমাই পড়ো আর কি। ঠিক আছে, তো আমি আমার রুমে আমি একলাই ঘুমাইতাম, আর আমার আম্মা আর আমার আপু তারা একসাথে ঘুমাইতো, যেহেতু বাসায় কেউ নাই। সো পরে আমি আমরা বললাম জামু আমার তো গরম লাগতেছে, তো মশারি টানাইলে আমার আরো গরম লাগবে। ঠিক আছে, তো আমি মানে দোকান থেকে আর কি কয়েল নিয়ে আসছি আর কি। তো আমার আম্মা বলে যে এখন বৃষ্টির সময় তুমি কোথায় যাবে, এখন বৃষ্টির সময় রাত বাজে 10টা, এখন তুমি তো কোন দোকান খোলা পাবা আরো গ্রামের ভিতরে, এখন তো দোকান খোলা পাবা না তুমি, বৃষ্টি নামতেছে আরো। তো আমি বললাম যে আম্মা সমস্যা নাই, আমি যাইতে পারবো আমি। হ্যাঁ, পরে আম্মা বললো যে তুমি যাইতে পারবে, এখন যাওয়ার দরকার নাই বাজান। পরে আমি বললাম যে না, তারপর আমি জোরাজোর করতেছি যে না আমার একটু যাইতে দেন। পরে বললো ঠিক আছে তুমি যাও। তো আমার হাতে ছিল একটা লাইট আর একটা ছাতা। সো আমি বের হয়েছি টাকা নিয়ে, তো দোকানে গেছি। তো এটা আমার বাড়ির সাথেই ঘটনা, বাড়ির পাশেই। তো বাড়ি থেকে দোকান হলো 3 মিনিটের রাস্তা, একেবারে পাশেই দোকান। সো বাসা থেকে বের হয়েছি, মুসুলধারে বৃষ্টি নামতেছে। তো এখন আমাদের বাসার পাশে ছিল আবার একটা মিল ঘর আর কি, মিল ঘর বলতে গ্রামগঞ্জে ধান টান ভাঙ্গায় এগুলো আর কি। তো আমি দেখতেছি যে একটা বৃদ্ধ লোক বৃষ্টি নামতেছে। তো ওই মিল ঘরের এক সাইডে টিন আছে, তো টিনের ওইখানে আর কি সে দাঁড়ায় আছে। তো মুরব্বীরে আমি জিজ্ঞেস করলাম যে মুরব্বী বাসায় যান নাই? তো মুরব্বীর আমি চিনিও না, ঠিক আছে, মানে অচেনা একটা ব্যক্তি, অচেনা মুরব্বী। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে বাসা যান নাই? তো সে আমাকে বলতেছে না বাজান, বাসায় তো যাই নাই, বৃষ্টি নামতেছে, তো বৃষ্টি থামলে পারা তারপরে বাসায় যাব। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। পরে আমি তার সাথে কথা বলে আমি দোকানে গেছি। দোকানে যাওয়ার পরে এখন দোকান তো ভাই বন্ধ, এখন এত রাত্রে 10টা বেজে গেছে, আবার এদিকে বৃষ্টি, তো হয়েছে কি দোকান বন্ধ। পরে আমি আবার চিন্তা করলাম যে আরেকটু দূরে একটা দোকান ছিল রেল লাইনে, আমাদের বাড়ির পাশে আবার রেল লাইন আছে, তো ওইখানে বৃষ্টি, তো বৃষ্টি তখন আর কি নামতেছে। তো আমি রেল লাইনে গেলাম, তো রেল লাইনে একটা দোকান আছে, ওই দোকানটা অনেক রাত পর্যন্ত খোলা থাকে। তো যাওয়ার পর ওইখানে জিজ্ঞাসা করলাম, তো সেও ঘুমায় পড়ছে আর কি। তো সে আবার কি করতো, দোকানের মধ্যেই ঘুমাইতো, কারণ তার দোকান আর কি মাল টাল ছিল, হ্যাঁ অনেক জিনিসপত্র চরিত নিয়ে যায়, তো সে দোকানে ঘুমাইতো। তো আমি দোকানে আওয়াজ করলাম যে কাকা একটু দোকানটা খুলেন। তো বললো যে কে? পরে আমি বললাম যে আমি অমুকের পোলা। হ্যাঁ, বললো যে কি কি সে কি লাগবে? পরে আমি বললাম যে গলপ লাগবে আর কি। তো আমি গলপ নিলাম তার কাছ থেকে। তো নিয়ে যাওয়ার পরে তখন যখন গলপটা নিলাম, তারপরে যখন বাসার দিকে আমি আবার ফিরে আসতেছি, তো তখন বৃষ্টি আর কি নাই, বৃষ্টি নাই বলতে গোড়া গোড়া বৃষ্টি পড়তেছে তখন। তো আমি ছাতাটা অফ করে তো আমি আসতেছি। আসার পরে এখন ওই যে মুরব্বীকে আমি ফার্স্ট টাইমে যখন আমি দোকানে যাওয়ার সময় আমি দেখছি, এখনো দেখি যে মুরব্বীটা ওইখানেই দাঁড়ায় আছে। হ্যাঁ, তো আমার একটু খটকা লাগলো যে বৃষ্টি তো আমি ওই দোকান থেকে আসার পথে, মানে ওই মেলঘরে, মেলঘর ছিল আমাদের বারবার বাড়ির পাশে, তো দোকান থেকে যেহেতু 2-3 মিনিট লাগে, তো 2-3 মিনিটের পর তখন তো বৃষ্টি থামে গেছে, তখন তো মুরব্বী থাকার ওইখানে কথা না, মুরব্বী বৃষ্টি থামছে তো ওখান থেকে চলে যাবে আর কি, বাসায় চলে যাবে, এত রাত্রে 10টা বাজে, হ্যাঁ 10:30 বাজে এরকম। তো মুরব্বী তখনও দাঁড়াই আছে। পরে আমি জিজ্ঞেস করলাম যে মুরব্বী বাসায় যান নাই? তো মুরব্বী বলে যে না বাসায় আমি যাইনি। তো আমি বললাম যে বাসায় যান নাই মানে বৃষ্টি তো থেমে গেছে, আপনি বললেন না বাসায় আপনি বৃষ্টি থামলে আপনি চলে যাবেন, তো আসেন আপনারা আমি আইগই দিই আর কি, আমাদের নিজের ভাষায় বলি আইগই দিই। পরে বললো যে না আইগই দেওয়া লাগবে না, আমি যাইতে পারবো। পরে আমি বললাম যে আপনার ভয় করবে না? পরে মুরব্বী আর কোনো কথা বলে না। এখন আমি বলতেছি আসেন সমস্যা নাই, আপনি আসেন আপনার আমি বাড়ি আইগই দিব। পরে বলতেছে, পরে মুরব্বী এখন কথা বলে না, এখন মিট মিট করে আমার দিকে হাসতেছে, ঠিক আছে মুস্কি হাসি দিতেছে। এখন আমি একটু কনফিউজ হয়ে যাই, মানে ব্যাপারটা কি, মানে মুস্কি হাসি কোনো কথা বলে না। এখন ভাই অল্লাহর কইতেছি, এখন যখন এরকম কথা বলে না, তো আস্তে আস্তে তার চেহারাটা মানে বিকৃত হয়ে যাইতেছে আস্তে আস্তে, মানে তার চেহারা যেরকম বৃদ্ধ মানুষের চেহারা তেমনি ঘোষণ মোছানো থাকে। হ্যাঁ, তো তার চেহারা মানে আস্তে আস্তে ধীরে ধীরে বিকৃত হয়ে যাইতেছে। তো এক পর্যায়ে তার কানগুলা ঠিক আছে, মানে বড় হয়ে গেছে আর কি। তার মাথার আকৃতিটা ঘোড়ার মাথা যেরকম, তো ওরকম হয়ে গেছে। তো আমি ওই দেখে অল্লাহর প্রতি পারবো যে ভাই, আমি ওই দেখে পুরা মানে ভয়তে, ঠিক আছে, আমি ছাতা মানে ছাতা হাত থেকে ফেলে দিয়ে, ঠিক আছে, এক দূর দিই। তো বাড়ি এসে আমি হুড়মুড়ে এসে পড়ি দরজা মরজা আটকানো থাকে, তো দরজা আর কি ধাক্কা দিয়ে আর কি খুলে ফেলি। তো আমার মা বলছে যে কি হয়েছে বাসান, কি হয়েছে? পরে আমি আমার মা আমাকে জড়ায় ধরছে যে কি হয়েছে। পরে বলতেছে মা এই এই আমি মেল ঘরে দেখছি। তো বলতেছে যে ওই মেল ঘরের পাশেই একটা গাছ ছিল, তো কিছুদিন আগে, তুমি তো জানো না, তুমি তো মাদ্রাসে থাকো সবসময়, তো কিছুদিন আগে এক মুরব্বী ওইখানে গলা দিয়ে নিছে। তখন তো ভাই আমি মানে মানে আমি ভাবতেছি যে আল্লাহ আমার সাথে কি, আমি কি দেখলাম আর আমার সাথে কি হইলো, একটা মুরব্বী, ঠিক আছে। তো ভাই এই ছিল আমার তৃতীয় ঘটনা।
অলরাইট, এবং আমরা অনেক সময়ই আসলে এই ধরনের ঘটনাগুলো ঘটতে দেখি বা শুনতে দেখি। থ্যাংক ইউ সো মাচ মামুন ভাই, এবং আমরা আরো দুটো ঘটনা শুনবো আপনার কাছ থেকে। তো ঝটপট করে আপনি যদি ভালো লেগে থাকে সেই ফিডব্যাকটাও জানাবেন, ভালো না লাগলেও জানাবেন। বারবার বলছি কারণ এই মানুষগুলো রাত বিরাতে ছুটে আসছে কিন্তু আপনার আমার জন্যই, এবং তিনি কিন্তু চাইলেই এখন আপনার মতো বাড়িতে বসে শুয়ে বসে কিন্তু গল্পগুলো শুনতে পারতেন, কিন্তু তার মনে হয়েছে যে না, তিনি আজকে এখানে আসবেন এবং আমাদের এইখানে বসে গল্পগুলো বলবেন বা কথাগুলো তিনি শেয়ার করবেন। পৌলমী বলছিলেন, তিনি রয়েছেন হৃদয়, বলছিলেন ক্লাস নাইনে পড়েন, কিছুটা ভয় লাগছে তবুও শুনছে, ভেরি গুড। সো ভয়কে জয় করতে হবে, প্রাণ পটাটা ট্রাই করতে হবে, এবং প্রাণ পটাটা কি চিপস নাকি বিস্কিট সেটা কিন্তু খেয়ে অপূর্বকে অবশ্যই আপনি জানাবেন। সো আমার তো ভালোই লাগে, প্যাকেটের পর প্যাকেট নিয়ে বসি এবং টুকটুক করে খাই আর গল্পগুলো শুনি। আর কে রাফসান বলছিলেন ভালো লাগছে, সিরাজ বলছেন তিনি শুনছেন আমাদেরকে এই মুহূর্তে পুরনো ঢাকা থেকে, বাট গুনে গুনে একটা ছোট বিরতি নিয়ে আসুন, সময় হয়ে গেল আমাদের ছোট বিরতি, মানে এক মিনিটের বিরতি, সেই এক মিনিট বাদে আবারও আপনার জন্য ফিরছি। চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্টের প্রাণ পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips bro, texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips, eta biscuit, eta chips, eta biscuit, eta chips bro.
Bashai kora alu shate spicy seasoning er twist hero prawn potato.
Guys thamo, eta chips ta ki biscuit, khe bujhe nao.
একদম ঠিক, আপনি শুনছেন সবসময় জ্যাগো এফ এম 94.4, এবং এক্স্যাক্টলি এই মুহূর্তে চলছে কিন্তু ভূত স্টুডিও। আর ভূত স্টুডিও মানে হচ্ছে স্টুডিওর আশপাশে ভূতেদের আনাগোনা। সত্যি কি এখানে ভূতেদের আনাগোনা হয় নাকি শুধুমাত্র গল্পই আমরা শুনতে পাই? চোখে যেহেতু তেনাদের দেখা যায় না, সেক্ষেত্রে মজার ছলেই আমরা কথাটা বলছি যে স্টুডিওর আশপাশে ভূতেদের আনাগোনা, এবং এই আনাগোনা কিন্তু চলছেই আমাদের ভূতেদের আনাগোনা। আমাদের স্টুডিওর আশপাশে না থাকলেও আমাদের লিসেনার্স যারা, তাদের আনাগোনা কিন্তু টেক্সট প্যানেল, হটসিট সবগুলো জায়গায় রয়েছে, এবং অনেকেই রয়েছেন আমাদের সাথে। এবং একই সঙ্গে যদি আপনাকে বলতে চাই যদি নেক্সট এপিসোডে আসতে চান তার জন্য কি করবেন, অনেকেই বলছে ভাই আমার তো গল্প আছে চার পাঁচটা, তো আমিও তো আসতে চাই, আমারও তো একটু গল্প বলতে ইচ্ছা হয়। নো প্রবলেম, আপনি আসবেন, আপনি বলবেন আপনার মতন করে। তো আগামী পর্বে আসার জন্য RBS নাম, লোকেশন, প্রফেশন পাঠাবেন 26969 নাম্বারে। ছোট্ট একটা সিস্টেম, ঢাকা বা কুমিল্লা বা ঢাকার আশপাশে গাজীপুর হতে পারে, জয়দেবপুর হতে পারে, নারায়ণগঞ্জ হতে পারে, রূপগঞ্জ হতে পারে, বা ওই দিকটাতে যদি বলি কেরানি গঞ্জের দিকে হতে পারে, বসিলার আশপাশে তুমি থাকতে পারো, যেখানেই তুমি থাকো না কেন, 300 ফিটের আশপাশে কাঞ্চন ব্রিজের ওদিকে যারা যারা রয়েছো, কিংবা যারা যারা এই মুহূর্তে কুমিল্লা থেকে শুনছ, কুমিল্লার বিভিন্ন জায়গা, চকবাজার হতে পারে, বিশ্ব রোড, যেখানেই তুমি থাকো না কেন, তবে কুমিল্লার বন্ধুদেরকে যেটা বলবো ভাই, আমাদের কুমিল্লায় একটা নিয়মিত শো হয় যে শোটা আমি করি কুমিল্লা হিটস নামে। তো সেই শোটাতে তো আসার কোনো প্রসেস নাই, বাট এখানে আসতে হইলে কিন্তু আপনাকে ঢাকায় এসে গল্পগুলা বলতে হবে, ক্লিয়ার? মানে ঢাকা স্টুডিওতে এসে আপনাকে গল্পগুলো বলতে হবে, তো সেটার জন্য যদি আপনি প্রিপেয়ার থেকে থাকেন তাহলেই রেজিস্ট্রেশনটা করবেন। আর ঢাকার যারা বন্ধু, ঢাকার আশপাশে সাভার থেকে যারা আসেন, মানিকগঞ্জ থেকে যারা আসেন, তো এই মানুষগুলোকে যেটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে আপনি কনফার্ম হয়ে রেজিস্ট্রেশনটা করবেন। ধরেন রেজিস্ট্রেশন করলেন, আপনাকে ফোন দিলাম, তখন আপনি বললেন না ভাই আমি তো আসবো না, আমি এমনি রেজিস্ট্রেশন করছি। আবার প্রোগ্রামের দিন না ভাই আমার তো মনে হচ্ছে না, আমি আজকে অন্য একটা কাজ পড়ে গেছে, তো আপনি 100% ডিটারমাইন্ড যখন হবেন যে না আপনি এখানে আসবেন, গল্পগুলা বলবেন, তখনই রেজিস্ট্রেশন করবেন। আর ওই যে জাগো কথাবাজ 2023 কিন্তু চলছে, ঝটপট করে জাগো ফেমের অ্যাপে চলে যান, তার আগে নিজের সম্পর্কে রেকর্ড করেন বা ভিডিও করেন, আপনি কি করেন না করেন সেই ব্যাপারটা বা আপনার সম্পর্কে বিস্তারিত, কেন আপনি আরজি হতে চান এই ব্যাপারটাই লাগলে আপনি ভিডিও রেকর্ড করতে পারেন সেলফ ক্যামেরা দিয়ে কিংবা অডিও রেকর্ড করতে পারেন। আফটার দ্যাট জাগো ফেমের অ্যাপে যে অ্যাটাচ করবেন ফাইলটা, নাম ঠিকানা ডিটেল রেখে সাবমিট করবেন। এখন আসলে রেজিস্ট্রেশন করতে বা সিভি ড্রপ করতে কোথাও যাওয়া লাগে না, ঘরে বসেই আপনি আপনার ডিটেইলটা পাঠিয়ে দিবেন আমাদের কাছে, তারপর যদি ব্যাটে বলে মিলে যায় আপনি হচ্ছেন জাগো কথাবাজ 2023। সো মামুন ভাই, আমরা চতুর্থ যেই ঘটনাটা সেই ঘটনাটা এখন শুনবো।
তো ভাই, এই ঘটনাটা আমার ফুফুর থেকে আর কি শ্রবণ করা। তো ফুফু আর কি আমাকে বলছেন যে ঘটনা আমার সাথে এরকম ঘটছে। তো ফুফুর ছোটবেলায় তো ফুফু আমাকে বলল যে আমরা দুই বোন স্কুলে সাধারণত সাংস্কৃতিক একটা অনুষ্ঠান হয় যেখানে খেলাধুলা হয়, পুরস্কার দেয়, তো তারা দুই বোন এরকম ভাবে খেলাধুলা দিল, তো আমার বড় ফুফু আর কি ফার্স্ট হয়েছে। তো হওয়ার পরে এখন তো রাত্রের বেলা মানে মাগরিবের পরে আর কি প্রাইজগুলো দিবে, যারা ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে তো তাদেরকে আর কি পুরস্কারগুলো দেবে। তো ফুফু যেহেতু ফার্স্ট হয়েছে দৌড় খেলায়, দৌড় প্রতিযোগিতায়, তো ফুফুকে পুরস্কার দিবে। তো ফুফু গেছে, ফুফু আর তার ছোট বোন দুই বোনে গেছে, যাওয়ার পরে এখন প্রাইজ নিছে। এখন নেওয়ার পরে তো ফার্স্ট টাইম বলেছিলাম যে গ্রামগঞ্জে কিন্তু যদি রাত 8টাও বাজে তাও ওটা গভীর রাত, হ্যাঁ, বা যদি 9টাও বাজে এরকম, তো গ্রামের আরো অনেক 1975 সালের কথা, তো ওইখানে বুঝেনি তো আরো দেশ তখনও আর কি হয় না এরকম ভাবে। তো ফুফু আর তার বোন দুইজনে আর কি আসতেছিল প্রাইজগুলো নিয়ে, আসার পথে এখন যখন রাস্তাতে আসতেছিল তখন তার ছোট বোন আর কি দেখতেছে যে খেজুর গাছের পাতাগুলা মানে হেলে দুলে মানে একেবারে খুব খারাপ অবস্থা, হ্যাঁ, কিন্তু অন্যান্য গাছগুলা কিন্তু এরকম ভাবে ই হইতেছে না, শুধু ওই গাছটাই এরকম ই হইতেছে। ই হওয়ার পরে এখন ফুফু তো সরফু আর কি ভয় পেয়েছে, পরে বলতেছে ফুফু মানে তার বোনকে বলতেছে আর কি বড় বোনকে যে আপা ওই যে গাছে ওরকম হইতেছে কেন। তো ফুফু তো যেহেতু বড় বোন ছিল তো সে তো বুঝছে যে আসলে জিনিসটা কি হইতে পারে বা এরকম হইতেছে কেন, তো তার ছোট বোনকে বুঝ দেওয়ার জন্য বলতেছে না কিছু না, এরকম কিছু না, সিম্পল বিষয়, হ্যাঁ, এটা কিছু না, তুমি ভয় পেও না। পরে এখন এরকম ভাবে গেছে, যাওয়ার পর দুই বোনই নার্ভাস, পুরাই ভয় পাইতেছে, ছোট মানুষ। তো বাসায় যাওয়ার পরে এখন আমার দাদি তাদেরকে দেখে বলতেছে কি তোমাদের কি কোনো সমস্যা হয়েছে, কিছু দেখছো, ভয় পাইছো? তো বড় ফুফুকে আবার ওই সময় আবার তার যেটা দেখছিল তো ওইটা আবার বড় ফুফুর ঘরে আসে, আসার পরে বড় ফুফু বলে যে নামাজ পড়ো, এই করো সেই করো, মানে আর কি ঘরেটা বলতেছে তার মাকে ওই সময় যে তুমি নামাজ পড়ছো ইশারের, হ্যাঁ ইশারের নামাজ পড়ো, হ্যাঁ আমি ইশারের নামাজ পড়বো। তো অতটুকু ছোট মানুষ নামাজের প্রতি এত আগ্রহ, তো এরকম ভাবে যখন এরকম নামাজ কালাম, তো আসলে জিনটা আর কি ভালো ছিল, তো যখন এরকম নামাজ কালাম পাঁচ ওয়াক্ত পড়তো তো তখন এরকম ভাবে একটা মানুষের হঠাৎ চেঞ্জ, একটা পোলাপানের তো সাধারণ মানুষের একটা হঠাৎ চেঞ্জ হলে পারা পরিবর্তন হলে বা মানুষ আশ্চর্য হয়ে যায়। তো তার মা আসলে ঠিক পাইছে, আমার দাদি আর কি ঠিক পাইছে যে আমার মেয়ের কিছু হয়েছে মনে হয়। তো ফকির আনছে, ফকির আনার পরে বলতেছে তো তার ঘরে জিনের আসর বা জিন থাকে, তো এরকম ভাবে কি করা যায় এখন। তো বলতেছে যে আমি দেখি কি করি। পরে একদিন এরকম যাওয়ার পরে একদিন ফকির আসলো, আসার পরে ঝাড়ফুঁক দিল, পরে বলতেছে যে তোমাকে ঝাড়ফুঁক দিতে হবে না, আমি এমনি চলে যাব, ঠিক আছে? আমি আসছিলাম কিছুর জন্য, তো আমার উদ্দেশ্য এরকম পূরণ হয়ে গেছে। তো ফকিরকে আর কি তাড়াই দিল আর কি জিন, তো গেল না। পর ফকির বলছে যে না, যেহেতু নামাজ কালাম পরে হয়তো বা এরকম ভালো হবে। তো মানুষের মধ্যে যেরকম ভালো খারাপ আছে, তো জিন জাতির মধ্যে এরকম ভালো খারাপ আছে। তো ফুফুকে এরকম ভাবে টুফুর কাছে এরকম থাকতো, সবসময় আসতো না, মাঝে মধ্যে আসতো এবং অনেক অনেক কিছু শিখাইতো। তো এরকম ভাবে তো আমাদের দাদার দাদা, ফুফু, তারপর অন্যান্য মানুষের পারি মানে গ্রামে মানে বাড়ির মধ্যে সবার মধ্যেই একটা পক্সো নাম, গ্রামে আমরা বলি পক্সো, সবাই চিনি, গ্রামের মানুষ শহরের মানুষও চিনি, পক্সো হয় মানুষের। তো পক্সো হইল, হওয়ার পরে এখন কোনো ওষুধে আর কি সারে না, ঠিক আছে? তো ফুফুরে আর কি বলা হইল যে কিভাবে কি করা যায়, যেহেতু ফুফুর গাড়ি আর কি আসে, তো ওই জিনটাকে বলা হয়েছে যে কিভাবে আর কি এটাই করা যায়। তো সে বলছে যে এরকম ভাবে সিন্নি আর কি, সিন্নি রান্না করে গাঙ্গের মধ্যে রাত্রে 10টা বা 11টার সময় সারলে পড়াই এরকম হবে, সেরে যাবে আর কি পক্সগুলা। তো এরকম ভাবে বলছে, তো যেই বলা সেই কাজ। তো কাজ করার পরে এখন সিন্নি রান্না করছে, রান্না করার পরে রাত্রে বেলা গাঙ্গে দিছে আর কি, গাঙ্গে সারছে। সারার পরে এখন বেশ কিছুদিন পরে, 10-12 দিন পরে সবারই আলহামদুলিল্লাহ পক্স ভালো হয়েছে। তো অনেক আসে, অনেক দোয়া দুরুত অনেক শিখাইছে, অনেক কিছু শিখাইছে আর কি, ফুফুর ক্ষতি করে নাই। তারপরও ফুফুর বিবাহর পরে, ছেলে সন্তান হওয়ার পরেও, তিনজন ছেলে হওয়ার পরও, তারপরও মানে তিনজন ছেলে হওয়ার বিয়ের পরও ফুফুর কাছে আর কি জিনটা ছিল, অনেক উপকার করছে, অনেক কিছু দোয়া দুরুত শিখাইছে, হ্যাঁ অনেক কিছু উপকার করছে, কোনো ক্ষতি করে নাই। তো তিনটা ছেলে হওয়ার পরে পরে আর জিন তাকে তার কাছে আর আসে না। এই ছিল আমার চতুর্থ ঘটনা ভাই।
ওকে, ধন্যবাদ। এবং আপনার ফুপুকে নিয়ে একটা ঘটনা বললেন তিনি, রাইট? সো একইভাবে কিন্তু আপনিও আপনার ফুপু, মামি, খালু, খালা, দাদা, দাদি, যে কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে ঘটনা শুনে তারপরে সে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, রাইট? মানে অনেকেই এসএমএস করছিল যে ভাই আমার নিজের কি ঘটনা থাকতে হবে, আমার সাথে তো ঘটে নাই। এখন যে কেউ বলতেই পারে যে ভাই আমি তো কখনো আসলে এই ধরনের প্যারানর্মাল ঘটনা ফেস করি নাই, বাট প্রত্যেকের পরিবারে বা প্রত্যেকের ফ্রেন্ডস ফ্যামিলির মাধ্যমে কিছু কিছু ঘটনা জানা যায়, যে এই ঘটনাগুলো আসলে মানে শুনতে ভালো লাগে কিংবা প্রচার যোগ্য। তো এরকম ঘটনা যদি আপনার থেকে থাকে, এখনই রেজিস্ট্রেশনটা করবেন। আর রেজিস্ট্রেশনের নিয়মটা আবার বলছি, RBS, তারপর নাম, লোকেশন, প্রফেশন, এবং পাঠাবেন 26969 নাম্বারে। বিদায় দিব আমরা আমাদের প্রথম যে অতিথি মামুন ভাই, বাট তার আগে তার ছোট একটা ঘটনা আমরা শুনব। মামুন ভাই,
হ্যাঁ, তো ভাই সময় সংক্ষিপ্ত। তো এই ঘটনাটা কিছুদিন আগেই, বলতে জানুয়ারির দিকে আর কি। তো আমি সবসময় একা চলতে, একা থাকতে সবসময় ভালোবাসি। আমি এই জাগো FM-এ আসছি একা এখানে, তারপর আমি কোনো ছাত্র বা আমার অনেক স্টুডেন্ট আছে, তারাও দেখে আমাকে, ঠিক আছে? তারাও বলছে যে ভাই তুমি নিজের ভৌতিক অভিজ্ঞতা তুমি এখানে শেয়ার করবা, তো নিজের ব্যক্তিগত বিষয় শেয়ার করার দরকার নাই। অনেক মানুষ অনেক কিছু বলছে, তো আসলে ভাই কে কি বললো এটা আসলে আমি দেখি নাই, শুধু দেখছি যে জাগো FM কে আমি, যেহেতু জাগো FM একটা পরিবার, আর এই পরিবারের আমি মনে করি একটা আমার পরিবারের একজন সদস্য,
সেই
উপলক্ষে আর এখানে অপূর্ব ভাই, উদয় ভাইকে আমি শুনি, অপূর্ব ভাইকে খুব ভালোবাসি,
তো
তাদেরকেও আগে পরে ফেসবুকে অনেক জায়গায় দেখছি, দেখার পরে তাদেরকে অনেক ভালোবাসি। তো তাদের ভালোবাসায় আজকে খুব কষ্ট হয়েছে আসতে, তারপরও আসছি। এখন কথা দিচ্ছি যেহেতু আসতেই হবে, স্টুডেন্ট মানুষ এরকম সময় পাই না। তো ভাই আমার লাস্ট ঘটনা হলো 2000 জানুয়ারিতে। তো আমাদের একটা বাইক থাকে, তো সংক্ষেপে আর কি বলবো, তো যেহেতু পদ্মা সেতু হয়েছে এখন, সময়টা আমি বলতেছি না আর কি, জানুয়ারির ভিতরে সময়টা, তারিখটা আমার নির্ধারণ করা নাই বা আমার ওরকম খেয়াল নাই এই বছরেই। তো আমি চিন্তা করলাম যে যেহেতু বাইক আছে, তো এখানে ভাঙ্গা আর কি, এই পদ্মা সেতুর সামনে আরো মানে ফরিদপুরের মধ্যে পড়ছে ভাঙ্গা, আমাদের জেলায়, আমার বাড়ি ফরিদপুর, তো ভাঙ্গা, তো ভাঙ্গায় চিন্তা করলাম যে ভাঙ্গার থেকে ঘুরে আসি। তো ভাঙ্গায় তো অনেক সময় গিয়েছি, তো চিন্তা করছি যেহেতু বাইক আছে, তো রাত্রেবেলা একদিন যাবো, একলা একলা যাবো, ঠিক আছে? যে ভাঙ্গার রাতের দৃশ্যটা আমি দেখবো, যে রাতের দৃশ্যটা কিরকম, অনেক সুন্দর আর কি, এখানে লাইট মেক করা। তো চিন্তা করলাম যে আজকে আমি যাবো আর কি, দিন নির্ধারণ করলাম। তো সাধারণভাবে মাদ্রাসার ছাত্ররা যখন বাড়ি যায়, তখন ফোন ইউজ করে বা কেউ পড়তে ভালোবাসে, কেউ ঘুরতে ভালোবাসে। তো আমার পড়তে খুব ভালো, মানে ভালো লাগতো। আমি বই, যে কোনো একটা বই, ঠিক আছে, যে কোনো বিষয়ের একটা বই, বই টই পড়তে আমার ভালো লাগতো এবং ঘুরতে খুব ভালো লাগতো। তো আমি চিন্তা করলাম যে আজকে আমি ঘুরতে যাব, যেহেতু বাইক আছে আমাদের নিজস্ব। তো ভাই, তো আমি আর কি বাসায় কাউকে জানালাম না যে আমি আজকে যাব। যদি বাসায় যদি জানাই রাত্রের বেলা আমি এক জায়গায় যাব, তাহলে তো বাসার লোক আমাকে যাইতে দেবে না। তো আমি আমার প্ল্যান অনুযায়ী আমি কাজ করলাম। তো রাতের গভীরে যখন রাত যখন 10টা বাজে, তখন আমি বাইকটা বের করে আপনার ঈশার দিকে, ভাঙ্গার দিকে রওনা দিতেছি। তো ভাই, এখানে যেহেতু ফরিদপুরের অনেক মানুষ দেখতেছেন বা ফরিদপুর অনেক অনেকজনে গিয়েছেন, তো জায়গার নামটা আমি বলবো। হ্যাঁ, তো যখন আমি আমার বাসা বলমারি, বলমারি থেকে যখন আমি ফরিদপুরের মধ্যে দিয়ে যাইতেছিলাম আর কি, ঝাহাপুর নামে একটা আছে, মধুখালী থানার ভিতর পড়ছে। তো ঝাহাপুর যখন আমি আসি, তখন আমার গাড়িটা ছিল আর কি সুজুকি, ঠিক আছে। তো সুজুকি গাড়ি সম্ভবত মানে সাধারণত আর কি ভার হয়ে থাকে। তো আমি যখন মানে যেহেতু যুবক মানুষ, গাড়ি ওরকম ভাবে রাত্রেবেলা ফাঁকা রাস্তা, তো আমি ওরকম ভাবে গাড়ি জোরে চালাইতেছি। তো হঠাৎ দেখি যে আমার গাড়ির সামনে কোথার থেকে যেন একটা বিলেই হঠাৎ মানে পেছলো। পেছার পরে এখন আমি ব্রেক দিয়েছি, ব্রেক ধরার পরে, তো ব্রেক ধরার পরেও ওই আপনার চাকার তলে বিলেইটা আর কি পড়ছে, ঠিক আছে। বিলেইটা পড়ার পরে আমি আর কি গাড়ি কন্ট্রোল করতে পারি না, আমি আর কি পড়ে গেছি, আমার হাত ছুলে গেছে, এখানে বাম হাত ছুলে গেছে, গাড়ি ছুলে গেছে। তো আমি যখন দেখলাম যে আল্লাহ, বাসার কাউকে জানাই নেই, মা বাপকে না বলে আইসি, আর যদি জানাইতাম তার তারা তো যাইতে দিত না। তো আমি একা একা যাইতেছি ঘুরতে ভাঙ্গা। তো যাওয়ার পথে যদি যাত্রার সময় যদি এরকম একটা মুসিবত হয়, না জানি আজকে কপালে কি আছে। তো আমি গাড়িটা উঠাইলাম, উঠানোর পরে গাড়িটা বাঁধানোর পরে আমি দেখতেছি যে বিলেইটা কোথায়। তো দেখলাম যে বিলেইটা আসলে আমার চাকার তলে পড়লো। যদি চাকার তলে পড়ে যে বিলেইটা ওইখানে ছটপট করবে বা বিলেই রক্ত রাস্তায় পড়বে, এরকমভাবে তো আমি দেখতেছি বিলেইও নাই, রক্তর কোনো ছাপও নাই, মানে কোনো ইয়ে নাই, যে আমি শুধু পড়েই আছি এরকম, আমার গাড়ি শুধু গাড়ি নিয়ে আমি শুধু মানে হজট খেলাম একটা। তো আমি একটু ভয় পেলাম যে এত রাত্রে এরকম হইলো যে বিলেইও থাকবে বা বিলেই দেখা যাবে যে আশপাশে কোনো জায়গা। তো আশপাশে তাকাইলাম, কোনো জায়গায় নাই। তো ভাঙ্গা আসার পরে এদিকে ভাঙ্গা ঘুরলাম, এক ঘন্টা সময় অতিবাহিত করলাম ভাঙ্গা। তখন 10টার দিকে বাড়ি থেকে বের হয়েছি, 11টার দিকে আপনার ভাঙ্গা পৌঁছাই গেছি। তো 12টা পর্যন্ত আর কি ভাঙ্গা ছিলাম, ঘুরছি, হ্যাঁ, সেলফি তুলছি ওইখানে, একলা একলা নিজে নিজে সেলফি তুলছি, ঘুরছি, তো চা খাইছি। তো আমি আবার ভাঙ্গা থেকে, যখন সময়টা 12:30 বাজে, তো আমি আবার মানে করছি কি আপনার ফরিদপুরের ভিতর দিয়ে আসি। যেহেতু ভিতর দিয়ে গেছি, তো শহরের ভিতর দিয়ে আবার বাড়ির পথে আবার যাত্রা করতেছি। তো যাত্রা করার পরে আসার সময় কানাইপুরের সামনে একটা ব্রিজ হয়েছে, নতুন একটা ব্রিজ, আগে একটা পুরনো ব্রিজ ছিল, তো নতুন একটা ব্রিজ হয়েছে। তো ব্রিজের সামনেই দূর থেকে মনে হইতেছিল কে জানি মানে দৌড়াই আসতেছে, মানে আমাকে কিছু বলবে বা আমাকে থামাবে আমার গাড়িটা, ঠিক আছে। তো গাড়ির দূর থেকে, অনেক দূর থেকে, তো আমি ফলো করতেছিলাম। তো যেহেতু হাইওয়ে, গাড়িগুলা চলাচল সবসময় করে, রাত্রেও করে, তো দূর থেকে একটা মেয়ে আমার সামনে এসে আমাকে আর কি এরকম ভাবে সিগনাল দিতেছে যে একটু থামেন। তো আমি আর কি থামলাম। তখন রাতের গভীর, তো বলতেছে ভাইয়া আমাকে একটু লিফ্ট দেন আর কি। তো আমি হুজুর মানুষ, এখন একটা মেয়েকে লিফ্ট দেব এটা কি সম্ভব হয় নাকি, মানুষ দেখলে কি বলবে, বা এটা হয়ও না, আমার বিবেকও বাধা দেয় যে কিভাবে একটা মেয়েকে আমার পিছনেও আমি উঠাই। হ্যাঁ, পরে বলতেছে ভাইয়া আমি তো খুব বিপদে পড়ছি, তো আমি আমাকে একটু লিফ্ট দেওয়া যাবে, দিলে খুব ভালো হইতো। এখন মানে এমন একটা অবস্থা, এমনভাবে কাকুতি মিনতি করে আমাকে বলতেছে যে মানে পায়ে ধরা ধরা অবস্থা, যে ভাই না দিলে ভাই আপনার পায়ে ধরতে আমি বাধ্য, এরকম মানে খুব মানে ই করতেছে। দেওয়ার পরে এখন আমার মনটা আর কি একটু করলো যে এখন এত রাত্রে একটা মেয়ে, ঠিক আছে, আমার একটু দয়া হলো যে এত রাত্রে একটা মেয়েকে এইভাবে ছেড়ে দেওয়া আসলে ঠিক হবে না, উপকার মানুষ মানুষের উপকারে আসেই, তো আমিও তার উপকারটা করি। হ্যাঁ, তখন আমি বললাম আচ্ছা আপনি উঠেন। তো আমি হলো গাড়ির উপরে, তো যখন ওই মেয়েটা, তখন আমি মনে করছিলাম যে মেয়েটা হয়তো মাদ্রাসার ছাত্রী হইতে পারে, যেহেতু কালা বুরকা পরা ছিল। হ্যাঁ, তো যখন মেয়েটা আমার গাড়িতে উঠছে, সাধারণভাবে যখন কোনো মানুষ হুন্ডাই বা মোটরসাইকেলে যখন উঠে তখন একটা ঝাঁকি লাগে আর কি। হ্যাঁ, ওঠার সময় একটু নড়াচড়া হয়। তো আমি বলতেছি আপনি উঠছেন, সে মানে ওই মেয়েটা বলতেছে যে হ্যাঁ আমি তো উঠে অনেক মানে উঠেই বসে আছি। তো আমি মনে মনে বললাম যে মানে মনে মনে ভাবতেছি যে কখন উঠলো, এরকম তো কিছু হইল না মানে। তো আমি কিছু মনে করলাম না, তো আমি আর কি যাইতেছি, আস্তে আস্তে যাইতেছি। তো যাওয়ার পরে মানে আস্তে আস্তে যাইতেছে, এখন সে ওই মেয়েটা বলতেছে ভাইয়া গাড়িটা একটু জোরে চালান, ঠিক আছে আমার যাইতে হবে, তাড়াহুড়া করে গাড়িটা একটু জোরে চালান। তো আমি বলতেছি যে আস্তে আস্তে যাই, ঠিক আছে। আসার সময় আমার এরকম ভাবে আমি পড়ে গেছি জোরে চালানোর কারণে, একটু আস্তে চলে যাই, সমস্যা নাই, রাস্তা বেশি দূর না, ই হয়ে যাবে। পরে আমি এখন তাকে জিজ্ঞেস করতেছি যে আপনি কোথায় যাবেন। হ্যাঁ, পরে আমাকে বলতেছে যে আগে আমারটা না শুনে আগে আপনারটা আমি শুনি, আপনি কোথায় যাবেন, মানে আমার আর কি জিজ্ঞেস করতেছে। আমি বললাম যে আমি আর কি বলমারি পর্যন্ত যাব। হ্যাঁ, সে বলতেছে যে আমিও সাইতর বাজার সাইতরের আগে নামবো, সাইতরের আগে নেমে যাব। সো যাইতেছিলাম এরকম আস্তে আস্তে, তো মাঝকান্দি পার হলাম, মাঝকান্দি ভিতর যাইতেছিলাম ঝাহাপুর, ঝাহাপুর পার হয়ে। তো ঝাহাপুরের ওইখানে একটা কবরস্থান আছে, তো খেয়াল করতেছি যে ওই মেয়েটা আমার মানে পিঠে ঘাড়ে হাত দিছে, ঘাড়ে হাত দেওয়ার পরে এখন আমার কাছে কেমন জানি মনে হইতেছে যে তার হাতটা অনেক ভার আর কি। মানে সাধারণভাবে যদি কেউ কারো ঘাড়ে হাত দেয় ওরকম ভাবে হাত মানে ঘাড়টা ওরকম ক্লান্ত লাগে না বা এরকম ই লাগে না, সাধারণভাবে লাগে। তো আমার মনে হচ্ছে মানে হাতটা অনেক ভার, তো আমি বললাম যে আপু হাতটা এখান থেকে সরান। হ্যাঁ, তো বললো যে কেন ভাইয়া কোনো সমস্যা, আমি সে সমস্যা বলতে একটু সরালে বা ভালো হইতো। তো আমি যখন তাকে বলছি এই কথা, তখন মানে সে আরো মানে বলতেছে যে হাত সরাবো না, পারলে তুই কি করবি কর। হ্যাঁ, তখন সে আমার আরো মানে দুই হাত দিয়ে এরকম ভাবে জড়ায় ধরছে। তো আমি বলতেছি যে পরে আমি আবার কি গাড়ি থামাইছি, থামানোর পরে তো পাশে আবার ছিল কবরস্থান। তো আমি বলতেছি যে আপনি একটা মেয়ে মানুষ, তো এইভাবে আপনি প্রথম বললাম যে আপনি আপু আপনি হাতটা সরান, তো উপকার করছি বলে এখন কি আপনি ই করবেন রাস্তার মাঝে বা এগুলা। পরে বলতেছে যে কথা শুনলে শোন না কিন্তু তোর খবর আছে, মানে তুই ময়ূরের কথা বলতেছে আর কি। পরে বলতেছে এটা কোন ধরনের বিএফ, হ্যাঁ আপনি তুই ময়ূরের কথা বলতেছেন। পরে এখন বলতেছে যে জান আপনার আমি আর নিব না, হ্যাঁ আপনি আপনার মতন আপনি যান, আপনার আমি নিব না, আমি আমার মতো আমি চলে যাব। সো আমার মতো আমি চলে যাব, আমি থাকবো না আর কি, ঠিক আছে আপনি আপনার মতন, আমি যে পথটুকু আছে আপনি ওই পথটুকু আপনি হেঁটে চলে যান বা কিভাবে যাবেন আমি জানি না, ঠিক আছে আপনি যান, আপনি আমার কথা শুনতেছেন না। তো সে আমার এরকম ভাবে হাত ধরছে। সো ভাই যখন আমার হাত ধরছে এরকম ভাবে আমার বাম হাত, তো তখন দেখি যে আমার হাত এরকম ভাবে এমন ভাবে মসুর দিছে, ঠিক আছে মানে এরকম ভাবে ধরছে যে তার হাতটা মানে পুরা গরম, মানে এরকম মনে হয় যে আগুনের শেক বা এরকম এরকম দিলে আগুনের শেক লাগে হাতে, যেরকম মনে হয় তো ওরকম মনে হচ্ছে আমার হাত ধরছে। পরে আমি বলতেছি আপনি আমার হাত ধরছেন, আপনি আমার হাত ছাড়েন, আপনি একটা মেয়ে মানুষ, হ্যাঁ আগে জানেন তো আপনার আমি গাড়িতে উঠাইতাম না। তো বলতেছে যে আপনারে খুব ভালো লাগছে, ঠিক আছে আপনার পিছু আমি ছাড়বো না। পরে আমি বলতেছি আমার ভালো লাগছে, মানে পরে তো আমি তো মানে মনে মনে মানে ঠিক পাইছি যে মনে মনে ভাবছি যে সে আসলে মানুষ না। হ্যাঁ, যেহেতু আল্লাহ তাআলা কোরআনেই বলছেন ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা ইবাদত করার জন্য। এখন যদি কেউ যদি মনে করে না এইগুলা আসলে নাই, ঠিক আছে এইগুলা ভুয়া কথা বা এইগুলা বানোয়াট বানোয়াট ভাবে বলতেছে, যদি আপনি যদি মনে করেন যে জিন জাতি নাই তাহলে এটা হবে আপনার শিরকি, ঠিক আছে। তো আল্লাহ তাআলা কোরআনেই বলে দিছে। তো ঘটনাটা ভাই তো আমি তাকে আর কি নিলাম না, নেওয়ার পরে তখন আমি সামনে চলে গেলাম তার কাছ থেকে সরাসরি করে। তো দেখতেছি যে ওই মেয়েটা আমার দিকে আর কি তাকাই রয়েছে, পরে আমি সামনে যাবার পিছনে তাকাইছি, গাড়ি দাঁড়া করে তাকাইছি। এখন মেয়েটা দেখি যে আমার দিকে এরকম তাকাই রয়েছে, ঠিক আছে। এখন তার দূরের থেকে যেরকম এই ম্যাচ দিয়ে আগুন জ্বালে, যেরকম ম্যাচের আগুনটা যেরকম যতটুকু লাগে, তো তার চোখ দিয়ে এরকম আগুনের একটা ঝুলকি এরকম দেখতেছি আমি। তো দেখার পরে আমি তো মনে মনে ভাবতেছি আসলে মানুষ না, জিন হইতে পারে। তো তখন দেখলাম যে সে একদিক হাইটে চলে দিচ্ছে আর কি, কবরের ভিতর দিয়ে হাইটে চলে দিচ্ছে। তো কবরের ওই ওপর সাইডে আবার গাং ছিল, তো গাং এর ওই সাইডে আবার একটা বড় একটা তাল গাছ ছিল। দেখলাম যে ওই মেয়েটা আর নাই, ঠিক আছে, আর নাই। এদিক ওদিক তাকালাম যে নাই, তখন দেখলাম যে ওই কবর থেকে, ঠিক আছে, কবরের পাশ দিয়ে একটা আগুনের দোলা তাল গাছে এসে পড়লো, ঠিক আছে। আর তাল গাছটা পুরো আগুনে পুরো জলজল করতেছে। তখন তো আমি পুরো ভয়তে, পুরো আমার অবস্থা খুব খারাপ। হ্যাঁ, আমি আমি আল্লাহর নাম নিয়ে, ঠিক আছে, আয়তাল করছি, পরে সোরা ফালাক পড়ছি, সোরা নাস পড়ছি। নাস পড়ার পরে আমি দ্রুত বাসায় চলে আসি। আসার পরে আমি এই ঘটনা কারোর কাছে শেয়ার করিনি, ফার্স্ট এই জাগো এফএম এ শেয়ার করছি। হ্যাঁ, যদি এই ঘটনা যদি মানুষের কাছে বলতাম, স্টুডেন্ট কাছে, অনেক মানুষ অবিশ্বাস যাইতো, হ্যাঁ বলতে এই না এই, হ্যাঁ ঠাট্টা করতো। এই ছিল ভাই আমার
সর্বশেষ ঘটনা। ওকে জি।
সো ভাই, মানে এখানে আসছি, আসার পথে অনেক মানুষই বলছে যে যাইও না, ঠিক আছে, নিজের স্টোরি গুলা বইলো না। তো আসলে আমি তো ফার্স্ট টাইম এই কথা অনেকবারই বলতেছি আজকে, মানে আমার ভিতরে যে একটা ভালোবাসা, এটা আমি আর কি প্রকাশ করতে পারতেছি না, মানে আমার মুখের ভাষায়।
থ্যাংক ইউ।
তো এখানে আমার স্টুডেন্ট বা আমার ছাত্র ভাইরা, আমার মা বাবা অনেকজনে আমাকে দেখতেছে, তো সবাইকেই আমার অন্তরে অন্তরস্থল থেকে ভালোবাসা, এবং বিশেষ ভালোবাসা অপূর্ব ভাইকে এবং হোদয় ভাইকে এবং জাগো এফএম কে।
থ্যাংক ইউ সো মাচ মামুন ভাই, আপনি খুব ভালো থাকবেন। এবং যারা দেখছিলেন এতক্ষণ পর্যন্ত, মানে অনেকগুলো গল্প আজকে আমরা শুনেছি মামুন ভাইয়ের কাছ থেকে। ইনশাআল্লাহ মামুন ভাই, আবারও যদি কখনো আপনার গল্পের ঝুলিতে কিছু গল্প অ্যাড হয়, ডেফিনেটলি আপনি আবারও রেজিস্ট্রেশন করবেন।
ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ভাই।
থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
তো ইনি ছিলেন মামুন ভাই, আজকে আমাদের প্রথম অতিথি, এবং তিনি পেশায় একজন স্টুডেন্ট এবং একটি মাদ্রাসায় লেখাপড়া করছেন, এবং অনেকটা দূর থেকে তিনি আজকে আমাদের এখানে আসছেন এবং তার ঘটনাগুলো তিনি শেয়ার করে গেলেন। তো আগামী পর্বে আমরা আপনাকে চাই, তার জন্য RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন, এবং পাঠাবেন 2696 নম্বরে। মধুমিতা বলছেন তিনি শুনছেন এই মুহূর্তে, আর আছেন আমাদের সাথে ফারিয়া বলছেন তিনি শুনছেন, মিম বলছেন ঢাকা থেকে, ঐশ্বর্য বলছেন তিনি শুনছেন, এবং কেরানীগঞ্জ থেকে আমাদের সাথে যুবরাজ বলছেন তিনি আছেন, এবং ঈদের আগে তিনি আসলে গ্রামে চলে যাবেন। তো সেখানে আপনি চাইলে ফেসবুক লাইভে দেখতে পারবেন, রেডিওতে আপনার বাড়ি হচ্ছে, আপনি যেটা বলছেন ঝিনাইদহ বলছিলেন, তো সেখান থেকে আপনি ইজিলি ফেসবুক লাইভ বা ইউটিউব লাইভ দেখতেই পারবেন। আপনি তো ফেসবুক ব্যবহার করেনি, আর যদি আপনার স্মার্টফোন না থেকে থাকে তাহলে তো আসলে খুবই কষ্টের একটা ব্যাপার, ব্যাপার না। আমাদের যে এপিসোডগুলো আপনি মিস করে যাবেন, আমাদের ইউটিউবে গেলে কিন্তু সেই এপিসোডগুলো আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর কায়ুম ভাই বলছেন তিনি শুনছেন এই মুহূর্তে মদিনা জয়েন করেছেন, এবং আগামী পর্বে আসার যে নিয়ম সেটা আবারও অনেকেই জানতে চাইছেন, এই মাত্র যারা যারা যুক্ত হলেন জাগো এফএম এর সঙ্গে। RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, প্রফেশন, পাঠাবেন 26969 নম্বরে। অনেকেই জয়েন করছেন ফেসবুক লাইভে, যেমনটা সামান্তা হক বলছেন তিনি শুনছেন এই মুহূর্তে, সাদিয়া জামান আছেন আমাদের সাথে, মৃন্ময় জয়েন করেছেন, আর অনেকে দেখতে পাচ্ছি, যেমনটা হচ্ছে নুসরাত আহমেদ, সিথি বলছেন তিনি আমাদের সঙ্গে আছেন, এবিএম তাইমুর জামান বলছেন আমাদের সাথে আছেন, আমাদের সাথে দেখতে পাচ্ছি, টুকটুক তিনি শুনছেন এবং দেখছেন এই মুহূর্তে ফেসবুক লাইভে, সরফরাজ চৌধুরী বলছেন তিনি আমাদের সাথে আছেন, ফাহমিদ আহমেদ নিলয় বলছেন আমাদের সাথে আছেন, জহিরুল ইসলাম জয়েন করেছেন, রঞ্জন শ্রীকান্ত জয়েন করেছেন তিনি শুনছেন, অনামিকা বলছেন তিনি আমাদের সঙ্গে আছেন, এনামুল হক তিনি আছেন আমাদের সাথে, সিরাজগঞ্জ থেকে দেখছেন, ধন্যবাদ। তো এভাবে করে আসলে নতুন নতুন বন্ধুদের সঙ্গে আমরা পরিচিত হচ্ছি। একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, তো সেই ছোট বিরতির পরে আমাদের যে প্রথম অতিথি তাকে নিয়ে কিন্তু আমরা ফিরব, এবং প্রাণ পটাটা কিন্তু অবশ্যই ট্রাই করতে ভুলবেন না, এটা কি চিপস নাকি বিস্কিট একবার ট্রাই করবেন, মনে হতে পারে চিপস, আবার ট্রাই করবেন মনে হবে বিস্কিট, এভাবে ট্রাই করেই যাবেন করেই যাবেন, শেষ মুহূর্ত পর্যন্ত আমাকে কিন্তু জানাবেন যে কি মনে হচ্ছে, এটা কি চিপস নাকি বিস্কিট। আমরা প্রথম যে গল্পটা সেই গল্পটা শুনবো দ্বিতীয় গেস্টের, বাট তার আগে গুনে গুনে এক মিনিটের বিরতি, তারপর ফিরছি আপনাকে সঙ্গে নিয়ে, চলছে অপূর্ব সঙ্গে, ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা।
Hello guys, this is Rafkan Chorabhai. I'm going to show you how to review this shop. This biscuit is going to review this shop. Patata. Spicy and crispy. Patata. This is chips, bro. Texture is too different. Patata. This is a biscuit. No, bro, it's a chips. It's a biscuit. It's a chips. It's a biscuit. It's a chips, bro. It's chips.
It's chips. It's alu shape. Spicy seasoning is twist tail of grand patata.
Guys, thamo. It's a chips like a biscuit. Hey, bujhe now. Hello guys, this is Rafkan Chorabhai. I'm going to show you how to review this shop. This biscuit is going to review this shop. Patata. Spicy and crispy. Patata. This is chips, bro. Texture is too different. Patata. This is a biscuit. No, bro, it's chips. It's a biscuit. It's a chips. It's a biscuit. It's a chips, bro. It's chips.
Bajkai kora alu shape. Spicy seasoning is twist tail of grand patata.
Guys, thamo. It's chips like a biscuit. Hey, bujhe now. Hello guys, this is Rafkan Chorabhai. I'm going to show you how to review this shop. This biscuit is going to review this shop.
4.4 এবং গুনে গুনে এক মিনিটের বিরতি কিন্তু শেষ এবং এক মিনিটের বিরতির পরে আবার আমরা যুক্ত হয়ে গেছি এবং অপূর্বর সঙ্গে কিন্তু চলছে ভূত স্টুডিও এবং প্রথম যিনি গেস্ট প্রায় পাঁচটা গল্প কিন্তু তিনি শুনিয়ে গেছেন তো আপনারা যদি এরকম দুই বা তিনটা বা চারটা গল্প থেকে থাকে তাহলে আগামী পর্বে আপনি আসবেন এবং আপনি করবেন এখানে রেজিস্ট্রেশন এই মুহূর্তে তবে এখন রেজিস্ট্রেশন কিন্তু পুরো সপ্তাহ জুড়ে করা যায় RBS নাম লোকেশন প্রফেশন ভাই এই চারটা জিনিস কিন্তু টাইপ করতে হবে RBS তারপর আপনার নাম আপনার লোকেশন আপনার প্রফেশন লিখে সেন্ড করবেন 26969 নাম্বারে দ্বিতীয় যিনি গেস্ট তার সাথে আমরা একটু পরিচিত হতে চাই আসসালামু আলাইকুম কেমন আছেন
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বরকাতু ভালো আছি এবং আপনাকে দেখার জন্য আমার আগে তো এটা আগ্রহ ছিল আর আমি তো মোবাইলই বাটন মোবাইল ব্যবহার করে যা পরিবর্তে হেডফোন বা ই করি আপনার এটা অনুষ্ঠান দুইটা আমার ভালো লাগে এবং আমি দুইটা রেগুলার শুনি আর কি
থ্যাংক ইউ সো মাচ হুমায়ুন কবির ভাই যদি আমার ভুল না হয় হুমায়ুন কবির ভাই আপনি অফিয়ারে যেটা বলছিলেন যে ছোট ছোট কিছু ঘটনা আছে
ছোট ছোট নয়টা ঘটনা আছে
তো এখান থেকে আমরা তিন থেকে চারটা ঘটনা শুনি দেখি কতটুকু সময় লাগে সর্বপ্রথম কোন ঘটনাটা শুনবো আমরা
সর্বপ্রথম আমি আমার আব্বার সাথে একটা ঘটনা ওই ঘটনাটা বলতে চাই আর শ্রোতা এবং ইয়ার শ্রোতা এবং
দর্শক
যারা আছেন আপনাদের আসসালাম আলাইকুম এবং অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা
অবশ্যই
এবং আর একটা জিনিস আপনাদের বলবো আমার বড় বোন খুবই অসুস্থ মুমূর্ষু আছে বার্ডেন হসপিটালে ওনার জন্য আপনারা দোয়া করুন এটি আমি কামনা করি
আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিফা দান করুক এবং আমরা সেই দোয়াও করছি হুমায়ুন ভাই আমরা প্রথম যে ঘটনা শুনবো সেটা আপনার বাবার সঙ্গে ঘটেছে কত বছর আগে প্রায়
সে আপনার 120 বছর আগে
120 বছর আগের ঘটনা শুরু করি আমরা ঘটনাটা
আচ্ছা আর একটা কথা আমাকে এখানে যে আসার জন্য যে অনুপ্রেরণা যোগাইছে মানে আমি হেল্প করছে তার নাম আব্দুল সাদেক সাদেককে ধন্যবাদ জানাই এবং রাজীব মমিন এবং আব্দুল সালামদেরকে আমি ধন্যবাদ জানাই আপনার মাধ্যমে
ধন্যবাদ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জি গল্পটা শুরু করি
গল্পটা হলো 120 বছর আগে তখন আমার আব্বার বয়স ছিল 7 থেকে 8 বছর তো তখন গ্রামের বাড়ির সাইডে পুকুর থাকতো পুকুরে আমার দাদি গোসল করতে গেছে দাদি গোসল গেলে আমার আব্বা দাদির সাথে গেছে তো সাথে যাওয়ার পর সাইডে একটা পুকুরের পাশে সাঁকো বলে আমাদের ওখানে কে কেন চারও বলে দেশের ভাষা তো আমাদের গোপালগঞ্জ মুকসুদপুর ভাষায় চারও বলে তো চারের ওখানে দুপুরের দিকে তো আমার আব্বা সাধারণত ছেলেবেলারা ওই হাইটে ওই চারের দিকে যায় বেশিরভাগ তো গেলে আমার আব্বা যখন হাইটে গেছে তখন তাকায় দেখে কি যেটা গলা কাটা একজন তো ওই দেখে উনি ফিরে আসতে গেছে ওনাকে ফিরে আসতে দেয়নি পানির মধ্যে ওনারে গাড়ি ধরছে তখন আমার দাদি মাথা ধুচ্ছিল ওই মাটি দিয়ে আঠালে মাটি দেয়া মাটি ধুয়ে উনি গোসল করে উঠে দেয় যে ওনার ছেলে নাই কি গেল কোথায় খুঁজতে ছিল তো আশেপাশে খুঁজে পায় না তো বাড়িতে খুঁজে পায় না তারপরে চিন্তা করলো তো তাহলে পানিতে পড়ে গেল উনি ছোট মানুষ পানিতে এসে খুঁজতে দেখে যে মাথা নিচে পা দুটো উপরে তখন দাদি দোয়া কলাম পড়ে ওরে আমার আব্বাকে উঠে নিয়ে চলে যায় নিয়ে যাওয়ার পর বাড়ির লোকেরা বলে যে তুমি মরা ছেলে নিয়ে আসছো কেন কি ব্যাপার তো উনি বলেন যে আল্লাহ বাঁচালে বাঁচাইতে পারে তারপরে কবির থেকে খবর দেওয়া হলো আমার দাদিও মোটামুটি অনেক কিছু জানতেন ঝাড়া ফুয়া করতে করতে নাকে তুলে দিয়ে রাখলো শেষের দিকে হঠাৎ আমার আব্বার জ্ঞান ফিরে আসে তখন জিজ্ঞাসা করলো কি হয়েছে তো কয়ে যে মা গলা কথা একটা তাই বলে আবার বেউস হয়ে যায় পরবর্তীতে উনি হুসন এরপরে আর কোনো ঘটনা আর ঘটে নেই এটি আমার প্রথম ঘটনা ছিল আমার দ্বিতীয় ঘটনা আমার সেজে বোনের সঙ্গে। আমি তখন 1981 সালে KITC স্টিল মিল চাকরি করতাম, এটা খুলনা অবস্থিত, খুলনা হার্ডওয়ার মিলের অপোজিট সাইডে নদীর উপরে ছিল। তা ওখানে একটা বাসা ছিল, আমরা একতলা একটা বিল্ডিং, তিনটে রুম ছিল, ওই রুমে আমরা ভাড়া থাকতাম তিনজন, খুব বড় বড় রুম তো, আর তখন তো কারেন্ট ছিল না, হেরিকেন ব্যবহার করতে হতো। তা আমাদের বিল্ডিং এর সামনে বিরাট একটা মাঠ ছিল, মাঠ ছিল, এবং ওই বিল্ডিং এ আমরা ওই জায়গাটা যে দিনের যে আশ্রয় ছিল এটা আমরা জানতাম না। হঠাৎ আমার মেঝে এক ভাগ্নি বেড়াতে আসছে আমার সেজে বোনের সাথে, আসার পরে রাত্রে ওরা ঘুমাই রয়েছে, আমার রাত 10টার বস 6টা পর্যন্ত ডিউটি ছিল, আমার কর্মস্থল কিন্তু 1.5 থেকে 2 কিলোমিটার দূর। তা আমি রাত 10টার বস 6টা পর্যন্ত ডিউটি, আমি সিকিউরিটি হাবিলদার হিসেবে কর্মরত ছিলাম, আমি ডিউটিতে চলে গেছি রাত্রে। হঠাৎ রাত 12টাকে একটা অনুমান, তখন তো ঘড়ি ছিল না খুব একটা অনুমান, আমার ওয়াইফ ছিল ঘুমানো, ওয়াইফের গ্যাংরাইন শব্দ পাইছে আমার সেজে বোন, যখন শব্দ পাইছে তখন উনি উঠে তাকায় দেখে কি যে একটা আগুনের দলা এবং এই যে সাদা সার সাদা সাথে লেজের মতো এরকম মিশানো। তখন উনি আমার ওয়াইফের ডাক দেখে তাড়াতাড়ি ওঠো, ওনার চলো তবু ওঠো, উঠে তাড়াতাড়ি হেরিকেন ধরাও। তারপর হারিকেন ধরাইলো, সে তো দেখেনি, দেখছে আমার বোন, তো হেরিকেন ধরাইছে আমার বোন, তো আর ভয়তে ওই নড়তেছে না, হেরিকেন ধরানোর পর দেওয়ার পরে তারপরে দেখে যে ওই আগুনের কোনটা মাথা আসতে আসতে উপরে তো উঠে লেজের জায়গায় লেজ রয়ে গেল, ওইভাবে ওই জায়গাটা ভিনিশ হয়ে গেল। ভিনিশ হওয়ার পর সারা রাত আমার ভাগ্নি এবং আমার বোন আর আমার স্ত্রী, ওরা তিনজন ঘুমানো ছিল, কিন্তু আমার স্ত্রী তো দেখেনি, আমার বোন দেখছে সারা রাত ঘুমাইতে পারেনি, এদের পা ধরে টান দেয়, হাত ধরে টান দেয়, এই অবস্থায় তাদের চলতেছিল। যা পরিপ্রেক্ষিতে শেষের দিকে তন্দ্রার মতন আসে, আসার পরে স্বপ্নে তন্দ্র করে দেখে যে একটা চুলেলো একটা লোক শীতানে বসা, বলছে যে দেখ এতে তোরা সরে যা, এটা আমাদের আড্ডা, এখানে তুই না চলে যাস তাহলে তোদের বিপদ হবে। তখন বললো যে আমার একটা সময় দিতে হবে, তা নাহলে আমরা এখান থেকে কিভাবে যাব। তখন বলে সময়, হ্যাঁ সময় কয়েকদিন সময় দিলাম, এক সপ্তাহ সময় দিলাম, এই বলে চলে গেল। পরের দিন যে আমি ডিউটিতে আসছি আমাকে আর কিছু আমার বোন বলেনি, না বললে আমিও জানি না। এরপরে কয়েকদিন পর আমার বোন খালেশপুর থেকে নদী পার হয়ে আমাদের বাসায় আসতেছিল, আসার পথে দুপুরের দিকে, তখন হঠাৎ মাথায় যাতাতে রয়েছে দুপুরের দিকে, তখন 12টা কি 12টা ওই টাইমে, তো যে একে ফেলাই দিছে নিশে, তো উনি দেখে কি রে ফেলাই দিল, আমার তো কেউ নাই এখানে, কে ফেলাবে। তারপরে ওইখান থেকে চলে আসলো বাড়িতে, আইসিয়া তখন খাওয়া দাওয়া করলো এবং রাত্রে নামাজ পড়ে ঘুমালো। তখন শেষে তুই আবার ওকে স্বপ্নে দেখায়, তোরা যদি এই জায়গাটা না ছাড়িস তাহলে তোদের বিপদ আছে। তখন কয় ঠিক আছে আমরা ছেড়ে যাব। তখন আমার বোন পরদিন সকালে আমাকে বলে যে এই ঘটনা তোকে বলিনি বাড়ি, এই ঘটনা এখানে থাকা যাবে না, তাদের থাকা না গেলে ঠিক আছে আমরা অন্য জায়গায় বাসা নিয়ে চলে যাবো। তখন আমার ওখান থেকে বাসা শিফট করি খালিশপুর, যারা চিনে খুলনা খালিশপুর, খালিশপুর নিউ কলোনিতে 125 নম্বর বাসায় আমরা এখন যাই। যার পরে আমার স্ত্রীর সাথে যে ঘটনাটা ঘটেছিল ওই ঘটনাটা পূর্ণ আবৃত্তি হয়, তার মানে ওখানে আমি রাত দশটা থেকে ছটার মধ্যে ডিউটি করে দিতে গা, ডিউটি করার পরে আমার স্ত্রী সন্ধ্যার দিকে ওই পাশে যে বাসা ছিল ওই বাসায় একটা ওয়াল ছিল 5-6 ফিট 7-8 ফিট লম্বা ওয়ালটা, সে লাভ দিয়ে উপরে উঠে গেছে, উঠে যায় বসে পাওনা চাচ্ছে, মানে একা তারপরে একটা ভর করেছে আর কি। ভর করার পর তখন কি করবে, আমি তো বাড়ি ছিলাম না, আমার এক বিয়ে এসে পুলিশ সাগর হাবিলদার, সে আবার ওই সময় ওই মুহূর্ত ওখানে উপস্থিত ছিল এবং সে কিছু জাড়া ফুসা জানতো, সে কথা এটা তো স্বাভাবিক ব্যাপার না। তারপর সে তার এক যাই বলে টেলে আমার বোনকে তো বললে নামাইয়া জাড়া ফুসা করছে, জাড়া ফুসা করবার পর ঠিক হয়েছে, পরবর্তীতে আর এই সমস্যা আর হয়নি। এটা ছিল আমার দ্বিতীয় গল্প।
অলরাইট, দুটো ঘটনা আমরা শুনে ফেললাম, থ্যাংক ইউ সো মাচ। এবং ভূত স্টুডিওটা যে আসলে মানে সব ধরনের সব বয়সের মানুষ এনজয় করে বা দেখে এর প্রমাণ কিন্তু আমাদের হুমায়ুন কবির ভাই। হুমায়ুন কবির ভাই আপনার বর্তমান বয়সটা কত চলছে?
67।
সো নাইস। এবং এটা আসলে যে টিনেজদের অনুষ্ঠান বা টিনেজরাই যে শুধু রেডিও শুনে ব্যাপারটা কিন্তু একদমই না, রেডিও ফর অল, প্রত্যেক প্রত্যেকটা মানুষের জন্যই আসলে রেডিও, প্রত্যেকটা মানুষের জন্যই ভূত স্টুডিও। তবে হ্যাঁ, ভূত স্টুডিও তাদের জন্য পারফেক্ট যারা আসলে এই ধরনের ঘটনাগুলো শুনতে ভালোবাসেন, রাইট? তো দিলারা জামান আছেন আমাদের সাথে, সাদিয়া নূর বলছেন তিনি শুনছেন এবং দেখছেন, নিরুপমা বলছেন আমাদের সাথে রয়েছেন, দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছেন সেতু, জিসান বলছেন তিনি শুনছেন, এবং আলহাজ হৃদয় আহমেদ বলছেন তিনি রয়েছেন মালিবাগ থেকে আছেন, বাহ চমৎকার। আছেন আমাদের সাথে মোশারফ বলছেন ভাইয়া আমিও ভূত স্টুডিওতে আসতে চাই, ভেরি গুড। তো আগামী পর্বে তোমাকে আমন্ত্রণ জানাতে চাই আমরাও। আরবিএস নাম, লোকেশন প্রফেশন, পাঠিয়ে দিবা 26969 নাম্বারে। এবং আরো অনেকেই জয়েন করছেন এবং ভালো লাগছে, ভালো লাগাটা আসলে দিন দিন বেড়ে যাচ্ছে। এখানে যে মানুষগুলো আসেন নিজের মতো করে ফিল করেন যে না, তিনিও জাগো এফএম পরিবারের একজন মেম্বার। ফিল করার আসলে ভুল বলে ফেললাম, ফিল করাটা আসলে ঠিক না, তিনি মনে প্রাণে বিশ্বাসী করেন এবং খুবই স্বাভাবিক, তিনি জাগো এফএমের একজন মেম্বারই বটে। আর রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে ওয়াসিম ভাই, তিনি আছেন, মিনহাজ বলছেন তিনি শুনছেন এই মুহূর্তে। আমরা আরো একটা ঘটনা শুনবো এই মুহূর্তে হুমায়ুন ভাইয়ের কাছ থেকে, তার তৃতীয় ঘটনাটা শুনবো। জি শুনি আমরা
ঘটনা। আমি এটা হল আপনার গাজীপুরের ঘটনা, গাজীপুর জেলা শ্রীপুর থানা অন্তর্গত চকপুরদা, কিন্তু আমি ফ্যাক্টরিটার নাম বলতেছি না, কিন্তু এটা স্টিল ফ্যাক্টরি। ওখানে আমি সিকিউরিটি ইনচার্জ হিসেবে ওখানে দায়িত্ব পালন করতেছিলাম। এটা 2018 সালে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের ঘটনা, কিন্তু দিনটা আমার মনে নাই। তা আমার একটা গার্ড ছিল রুবেল নাম করে, তা আমাদের ডিসক্রিপশন ইয়েটা ওই ফ্যাক্টরিটা হলো এল টাইপ, আপনার দক্ষিণ দক্ষিণ উত্তর এবং পূবের দিকে। তো পূবের দিকে লাস্ট কর্নারে একটা অফিস ছিল আমাদের, দোতলা অফিস, ওই অফিসটা আর ফ্যাক্টরির ভিতরে অফিসটা। আর ফ্যাক্টরিটা ছিল টিনের তৈরি, স্টিল টিনের তৈরি এবং ইয়ে দেওয়া কি সব টিনের সব ই করা আর অ্যাঙ্গেল দেওয়া ছিল ওইটা। তা ওইটা অনুমান হলো 150 গজ আর কি, মানে ফ্যাক্টরিটা আর কি স্পেস। আর ওইখান থেকে মেইন গেট ছিল আমাদের 250 গজ। তা 250 গজ হলে 150 গজের পরে আমি ওখানে আমাদের বাসা থাকতো, ভিতরে আমরা বাসা ছিলাম, ওখানে থাকতাম। তা ওখানে আমাদের ইনস্ট্রাকশন ছিল যে একজন ভিতরে রাউন্ডে গেলে কখনো যাবে না রাত 12টার পরে, যেহেতু ওখানে আগের থেকে অনেক সমস্যা ছিল। আর আমাদের ফ্যাক্টরির সাথে লাগোয়া একটা মেটোপথ, তার পাশে একটা কবরস্থান ছিল, যা পরিপ্রেক্ষিতে ওই যে অফিসটা অফিসের পাশে ছিল স্টোর, এই জন্য মাঝে মাঝে ওখানে আমার গার্ডার দিয়ে বাসি বাজাইত এবং চক্কর মেরে চলে আসত। তো বলা ছিল যে একজনের ওদিক যেতে হবে, কিন্তু রুবেল ছেলেটা ও কে কথা কর্ণপাত না করিয়া ও নিজে একা একা ভিতরে রাউন্ড দিতে যাইয়া, তখন অনুমানিক 1:30-2 বাজে এই টাইমটা যাইয়া ওই পুপাশে যাই অফিস থেকে, যখন রিটার্ন ফিরছে, ফেরার পরে অ্যাঙ্গেল দিয়ে হাত বাড়াইছে, সে উসল লম্বা বললো আমার যতটুক, সাত 10-12 হাত লম্বা, সাদা একটা গেঞ্জি গায়ে এবং তার গেঞ্জির উপরে সাপ আঁকা রয়েছে, এক কালো কালো সাপের ছবি সব। এ দাঁড়া, এই কে ওরে মানে উচ্চস্বরেই করছে, ও পিছন তাকাই দৌড় দিছে মারে বাবারকে, দৌড়ে চলে আসছে ফ্যাক্টরির ভিতরে। আমি জায়গা থাকি ওখানে, আসে আমার গভীর রাসায়নিক ঘটনা কি এসে এই। তা আমি তোমার বারেবারে বলছি তুমি একা কখনো জামা, তুমি কেন গেলা? কয়ে স্যার আমি পোশাক দিচ্ছি বাড়িতে। তা আমি তো তাড়াতাড়ি ওরে নিয়ে গোসল করা গেলাম, গোসল করাইয়া পরবর্তীতে যে আমার গার্ড দুজন ছিল ওদের তো আমি ডিউটি করালাম, তোমরা করো, ও আপাতত অসুস্থ ও করবে না, কিন্তু তাদের আমি জিনিসটা জানাইনি। না জানানোর পরে ও সারাদিন গেল, পরের দিনে মেইন গেটে ডিউটি ছিল, মেইন গেটের কথা ছিল রাত 10টার পরে মেইন গেট আলাদা ভিতরে আসবে, একসঙ্গে তিনজন ওখানে টহল ডিউটি করবে। কিন্তু ও যাইয়া মেইন গেটে যাইয়া আমার চাদর নিয়ে গেছে, শীতকালে তো ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের ঘটনা আর ওখানে ঠান্ডা একটু বেশি থাকে সবসময়। যা হোক, ও মেইন গেটে যাইয়া ওইখান থেকে করলো কি নিজে কোন ফাঁকে ব্যাগ নিয়ে গেছে লোকে আমি জানি না, ইউনিফর্ম খুলে 9:30-9:30 সময় রাত্রে একা একা বেরিয়ে চলে গেছে। তা আমি তখন 9:00 ওখানে গেছি যে কিরেছি, তো এদিকে আসছে না, দেখি আমি কি ব্যাপার, যা এদিকে ইউনিফর্ম পরা পড়ে গেছে ওখানে নিচে ও নাই, তখন আমি বুঝতে বাকি রইল না, হয়তো চলে গেছে। তারপর আমি ফোন দিব, ফোন দিয়ে ফোন রিসিভ করে না, পরবর্তীত ঘন্টা দুপুরে রিসিভ করে, স্যার আমি ঢাকায় চলে আসছি, আমার জীবনে সে তো আর চাকরি বড় না, আমি সেটা তো বলেও যেতে পারতাম। যাক, এরপরে আমি 1.5 বছর কোনো চাকরি করছি, কিন্তু এরপর এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। এটাই ছিল আমার তৃতীয় ঘটনা।
অলরাইট। এবং ছোট ছোট হলেও ঘটনাগুলো কিন্তু ইন্টারেস্টিং। এবং হুমায়ুন কবির ভাই ধন্যবাদ আবারও। এবং আরো একটা ঘটনা আমরা শুনে ফেলবো, বাট তার আগে কিছু এসএমএস দেখতে চাই। ফামনুন বলছেন, ভালো লাগে, ভালোবাসি ভূত স্টুডিও, থ্যাংক ইউ সো মাচ। ওয়াসিফ বলছেন, ভাইয়া আমি অনেকদিন যাবৎ শুনি তোমাদেরকে, সিলেট থেকে এই মুহূর্তে শুনছি, ভেরি গুড। এবং সিলেটে অ্যাপের মাধ্যমে তোমাদেরকে শোনা যায়, আমি অ্যাপ দিয়ে শুনছি এই মুহূর্তে, ভেরি গুড। তো যদি তোমার ফোনে জাগো এফএমের অ্যাপ থেকে থাকে, তাহলে তোমাকে যেটা বলবো, যদি জাগো কথাবাজ হতে চাও, নিজেকে প্রুফ করতে চাও, এবং তুমিও যদি আরজে হতে চাও বা এই ট্যালেন্টটা যদি তোমার ভিতরে থেকে থাকে, কথা বলতে যদি তুমি ভালোবেসে থাকো, তবে জাগো কথাবাজ সিজন থ্রিতে জাস্ট ডু রেজিস্ট্রেশন। এবং রেজিস্ট্রেশনের নিয়মটা খুবই সিম্পল, নিজের মোবাইল থেকে অডিও রেকর্ড করো কিংবা সেলফ ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করো। আফটার দ্যাট সেই অ্যাপে যাবা, জাগো কথাবাজের একটা পপ আপ তোমার সামনে চলে আসবে, সেখানে ক্লিক করবা, দেন ফাইলটাকে অ্যাটাচ করবা। মানে ফাইলটা অ্যাটাচ অপশনে যেয়ে তোমার মোবাইলের যেই জায়গায় তুমি ফাইলটা রেখেছো, তো সেই ফাইলটা অ্যাটাচ করে তোমার নাম বিস্তারিত বর্ণনা দিয়ে জাস্ট সেন্ড করে দিবা, দ্যাটস ইট। সো এখন ঘরে বসেই রেজিস্ট্রেশন করা যায়, এই গরমে কোথাও যে তোমাকে কষ্ট করে লাইনে দাঁড়ায় রেজিস্ট্রেশন করতে হবে না, কিংবা সিভি দিতে আসতে হবে না টাকা খরচ করে। এরপরে যদি ব্যাটে বলে মিলে যায়, তুমি হচ্ছে আগামীর কথাবাজ, জাগো কথাবাজ 2023। যাচ্ছি আবারও আমরা হুমায়ুন কবির ভাইয়ের কাছে। ভাইয়া এখন আমরা ব্যাক টু ব্যাক যদি বলি যে দুটো ঘটনা শুনতে চাই আপনার কাছে।
হ্যাঁ ঠিক আছে, বলো। জি ধন্যবাদ আপনাকে আমার সময় দেওয়ার জন্য। এটা জামাল নাম করে একটা ছেলে, ওর বাড়ি হল চিটাগাং। এটা মোংলাপুরের ঘটনা, মোংলাপুরের ভিতরে আবাসিক জায়গায়। ও ক্যান্টিনের দায়িত্ব ছিল, ক্যান্টিন ম্যানেজার, এবং ক্যান্টিনে দিনে সিঙ্গাড়া পুরি টুরি ভাজা হইত, এবং প্রত্যেকটা জিনিস ছিল, যেমন আটা চাউল এভরিথিংস পাওয়া যেত, সবকিছু বাইরে যাওয়া লাগত না। তো যাই হোক, জামালের মুখে শোনা, এটা আপনার আমার ডেটটা মনে নাই, যা হোক ও বলছিল যে এটা হয়তো আপনার ওই আমাদের ধর্মীয় অনুষ্ঠানে আছে, যেমন ওই যে শবে বরাত বা শবে কদর, এই দুটোর একটা হবে, কিন্তু আমার কোনটা তার মনে নাই। শবে কদরের রাত্রে বা শবে বরাতের রাত্রে ও সাধারণত আমরা নামাজ যারা না পড়ে তারাও পড়ে, আর এমনি তো পড়েই। তো রাত প্রায় একটা বেজে গেছে, আমাদের বাড়ি মানে ওই ক্যান্টিনের মসজিদটির ডিস্টেন্স হলো 150 গজ, তো 150 গজ ডিস্টেন্স ক্যান্টিন থেকে। আর আমি মসজিদের বিবরণ দেই, মসজিদের কেবল পূব পাশে বিরাট একটা পাকা মাঠ আছে, ওখানে আমরা ঈদের নামাজও পড়ি। এর পাশে যে মানে মৃত দেহকে গোসল করানো হয় সেটাও আছে, তারপর ওজুখানা আছে, আবার ওর দক্ষিণ পাশে কবরস্থান আছে, আমাদের ওখানে লোকজন মালিকে দাফন করা হয়। এই হল ডিসক্রিপশন। এখন রাত একটার দিকে যখন মহাজন সাহেব তালা বন্ধ করে দিয়ে যায়, দিয়ে যাচ্ছি স্যার, তখন জামাল বলে যে মহাজন সাহেব আপনি তালাটা আমাকে দিয়ে যান, চাবি খুলে আমি ভিতরে নামাজ পড়বো আর ক্রনশিপ পড়বো। ঠিক আছে, তো তুমি থাকো, তুমি লাস্টের দিকে ই করে দিও। জামাল ক্রনশিপ পড়তেছিল 10-15 মিনিট পড়ছে, এমন সময় ওই সময় প্রায় 15-20 জন লোক ঢোকে, খুব উঁচু লম্বা সুন্দর চেহারা, পাঞ্জাবি পায়জামা গায়ে, আর হলো পাগড়ি মাথা সবকজন। তখন তো জামালে বুঝতে বাকি রইল না, একজনও চেনে না, সে যেহেতু সে বুঝতে পারছে যে আমাদের লোক কারা কি অবস্থা। ও ক্রমশ পড়তেছে, হয়তো বা ভুল হচ্ছে, তাকা তাকে তারা দেখতেছে, দেখে মানে রাগান্বিত ভাবে ই করতেছে, কিন্তু কিছু বলতেছে না ওকে। তখন ও আর 10-15 মিনিট অপেক্ষা করে কোন রকম ও চিন্তা করলো যে আমার তো একদম সরে যেতে হবে। তখন বলছে, দেখেন আপনারা যদি নামাজ পড়েন তাহলে তালাটাই রেখে গেলাম, আপনারা পরবর্তীতে আপনারা আটকে দিন। তখন উনি একথা বলার সাথে সাথে তারা সব মসজিদ থেকে বেরোয় গেল। বেরোয় যাওয়ার পর উনি জামাল তালাটা আটকা দিয়ে পিছনে তাকায় দেখে একজনও নাই, অর্থাৎ 1-2 সেকেন্ডের মধ্যে সব ভ্যানিশ হয়ে গেছে। ও ওইখান থেকে দৌড়ে চলে আসে, দৌড়ে এসে ক্যান্টিন সামনে এসে চিৎকার দিয়ে পড়ে যায়, পড়ে যায়, ছেড়ে ছেড়ে হয়ে যায়। তখন ক্যান্টিনের ভিতর থেকে ও যে কর্মচারী এসেছিল, কর্মচারী আসে, আইসে ওকে মাথায় পানি ঢালে, পানি ঢেলে জিজ্ঞাসা করে ঘটনাটা কি। তখন ও বললো, আমি জামালের মুখে এটা শোনা, এটা ছিল আমার চতুর্থ ঘটনা। আমার শ্বশুর সাথে একটা ঘটনা বলি। আমার শ্বশুর নাম ছিল মোহাম্মদ মিয়া, কামটা গ্রাম ফকিরহাট। তা শ্বশুর ওই যখন ই মাস আসে মানে চৈত্র বৈশাখ মাস আসে, তখন তো মানে ঘর মেরামত করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তখন পাকের ঘর নষ্ট ছিল, পাকের ঘর ঠিক করার জন্য কয়েকটা খুঁটি লাগানো, একটা খাম লাগানো হয়, খাম লাগানোর পরে একটা বাঁশ শর্ট পড়ে যায়। শর্ট পড়ার পর তার মিস্ত্রি বলতেছে আপনি একটা বাঁশ আইনে দেন, তাহলে আমরা এটা কমপ্লিট করতে পারবো। তখন দুপুর বেলা, দুপুর বেলা ওই বাস যাচ্ছিল কিন্তু প্রায় বাড়ির থেকে 150 কিলোমিটার, এই 150 গজ দূরে। 150 গজ দূরে থাকার পরে আমার শ্বশুর বাস কাছে বড় একটা বাস কাটে, বাস টানে নিচে আসে না। তখন কি করে দাউদ করছে কি কিছু দূর উপরে উঠে কুচিগুলো কেটে দিছে, তবুও আসে না। তা উনি করছে কি ঠিক আছে বোধ হয় বাস উপরে বেঁধে রয়েছে, তাহলে আমি দাওটা নিয়ে উপরে উঠি। তা দাওটা নিয়ে উঠতে গেলে দাঁতের থেকে দাওটা পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে এখন তাকায় দেখে উপরে যে বড় বড় লোমালা, সে প্রায় 10-15 লম্বা একটা লোক, গায়ে লোম উদল গায়ে, ওরে করছে কি উনারে দুই পা মেরে এমন লাঠি মারিছে, ওই লাঠি ছোটে আমার শ্বশুর ওই বাস ধারের পাশে যে পাকা যায় মানে ফাঁকা জায়গা যায় পড়েছে। পড়া পরে ওইখানে সেলসেলের অবস্থা, তখন বাড়ির থেকে লোকজন কি এত দেরি করছে কি ব্যাপার, আসে দেখি ওখানে ওইভাবে পড়ে আছে। তো ওনারকে বাড়ি নিয়ে যায়, বাড়ি নিয়ে যাওয়ার পর তারপরে পানি ঢালার পরে উনি হুঁশা, তখন জিজ্ঞাসা করলে কি ঘটনা, তখন বললো যে আমার আমার সাথে এই ঘটনা ঘটছে।
আপনার এই ছিল দুটো ঘটনা, রাইট? থ্যাংক ইউ সো মাচ হুমায়ুন কবির ভাই, আবারও যদি কখনো ব্যাটে বলে আমাদের দেখা হয়ে যায় বাকি ঘটনাগুলো শুনবো।
আপনাদের ধন্যবাদ, আপনার জাগো এফএম, আপনাদেরও ধন্যবাদ প্রত্যেক কর্মচারী কর্মকর্তাদের। আসসালামু আলাইকুম, দোয়া করবেন।
অবশ্যই, ওয়ালাইকুম আসসালাম। এবং ইনি ছিলেন আমাদের হুমায়ুন কবির ভাই, এবং তার কাছ থেকে আমরা বেশ ছোট ছোট ইন্টারেস্টিং ঘটনাগুলো শুনছিলাম। এবং তার প্রথম যে ঘটনাটা ছিল প্রায় 120 বছর আগে তার বাবার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। সো ভালো লাগে এই ব্যাপারগুলো, আমাদেরকে খুব ভালো কিছু করার জন্য ইন্সপায়ার করে, এই মানুষগুলো আমাদেরকে খুব করে ইন্সপায়ার করে। এই মানুষগুলোর সঙ্গে কিন্তু বিশ্বাস করেন যে আজকে তিনজন গেস্ট আমাদের, অনেস্টলি এদের সঙ্গে এর আগে কখনো আমাদের দেখা হয় নাই বা সাক্ষাৎ হয় নাই। তো এই প্রথমবার আজকে সাক্ষাৎ যখন হলো মনে হয় যেন মানে এই মানুষগুলোকে আমি ব্যক্তিগতভাবে অনেক বছর ধরে চিনি। সো এইটা আমার একটা পরম পাওয়া, এই মানুষগুলো ভীষণ রকম ভালোবাসা দিচ্ছে বিধায় আমি আমি আর যে অপূর্ব হয়তো বা এখন পর্যন্ত কাজ করতে পারছি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে। এবং আরো অনেকেই রয়েছেন আমাদের সাথে, যেমনটা দেখতে পাচ্ছি প্রতিভা বলছেন তিনি আছেন আমাদের সাথে, এরকমটা আরো অনেককে দেখতে পাচ্ছি। গুনে গুনে আবারও এক মিনিটের বিরতি নেওয়ার সময় হয়ে গেল, চলছে ভূত স্টুডিও প্রাটি বাই প্রাণ পটাটা। এরপরে যে তৃতীয় অতিথি তার কাছে বেশ ভয়ঙ্কর কিছু ঘটনা ওয়েট করছে। সো স্টে কানেক্টেড, ফিরছি ছোট্টটা বিরতির পর।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো প্রাণ পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো প্রাণ পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও।
স্বাগত আপনাকে আরো একটি বার, যারা শুনছেন এবং দেখছেন জাগো এফএম 94.4 ঢাকা এবং কুমিল্লায় সরাসরি শুনতে পাচ্ছেন ফ্রিকোয়েন্সির মাধ্যমে, এবং অন্যান্য জায়গায় কিন্তু অ্যাপ বা ওয়েবসাইট, ফেসবুক লাইভ, ইউটিউব স্ট্রিমিং, ফেসবুকে তিনটা পেজে কিন্তু আজকে ব্রডকাস্ট হচ্ছে। আর যে অপূর্বর অফিসিয়াল ফেসবুক পেজ, জাগো এফএম এর অফিসিয়াল ফেসবুক পেজ এবং জাগো কুমিল্লার অফিসিয়াল ফেসবুক পেজ, জাগো এফএম এর ইউটিউব, প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনাকে সুযোগ করে দিচ্ছে যাতে আপনি অনুষ্ঠানটা দেখতে পারেন। বলেছিলাম প্রোগ্রামটাকে যদি ভালো লাগে তো শেয়ার করবেন, শেয়ার করে রাখলে কি লাভটা হলো, আপনি কালকে দিনের বেলা কষ্ট করে খুঁজে লাগলো না, নিজের প্রোফাইলে যেই কিন্তু অনুষ্ঠানটা আপনি দেখতে পারবেন। সো আমাদের সর্বশেষ যিনি অতিথি তার সাথে আমরা এখন একটু পরিচিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
ভাই কি নাম?
আমার নাম মোহাম্মদ মাজহারুল ইসলাম।
মাজহারুল ইসলাম, মাজহার ভাই কোথেকে আসছেন?
জি, আমার দেশের বাড়ি নেত্রকোনা পূর্বদলা থানা, আর আমি ঢাকা উত্তরা 15 নম্বর সেক্টরে থাকি।
জি, তো এই যে রাত বিরাতে এখানে ছুটে আসে, আসলে ভূত স্টুডিও শুনতে ভালো লাগে?
জি, আমি রেগুলার ভূত স্টুডিও শুনি।
থ্যাংক ইউ সো মাচ। মাজহার ভাই, প্রথম ঘটনাটা কি আপনার নিজের সঙ্গে ঘটা ঘটনা?
জি, এটা আমার নিজের সঙ্গে ঘটা।
চলেন ঘটনাটা শুনি।
আচ্ছা, আমার নিজের সঙ্গে ঘটা ঘটনা এটা ঘটেছে আপনার 2014 সালের দিকে। তখন আমাদের দেশে আর কি শীতকালে দেখা যায় যে এই দেশগ্রামে ওয়াজ মাহফিল ইসলামিক যে গোলা হয়, সভা সেমিনার ওইগুলা হয়। তো আমাদের এলাকায় সবচেয়ে বড় যে ওয়াজ মাহফিল হইতো সেটা শীতের শেষের দিকে, একবার খুব শীত থাকতো তখন। তো আমি আমার চাচাতো ভাই এবং আমার চাচাকে নিয়ে আমি ওয়াজ শুনতে গেছি। আমাদের যে থানার মধ্যে সবচেয়ে বড় ওয়াজ মাহফিল হয় সেই জায়গাটা, এটা কাচারি মাদ্রাসা বলে। তো ওইখানে ওয়াজ শুনতে শুনতে প্রায় 2-2:30 বেজে যায়। আমার চাচা এবং চাচাতো ভাই যারা ছিল তারা সবাই আমাকে ছেড়ে চলে যায়, কিন্তু আমার ওয়াজ ভালো লাগতেছিল কি তাই আমি অনেকক্ষণ থেকে যাই। তো 3টার দিকে ওয়াজ প্রায় শেষ, তখন আমিও সভা শোনা শেষ করে আমি বাড়ির থেকে রওনা দিই। তো আমার হাতে একটা টর্চ লাইট ছিল, তো এতই কুয়াশা যে কিছুই দেখা যায় না, একবারে ঘোর কুয়াশা। আমার শীতে যে জ্যাকেট ছিল এটা মোটামুটি ভিজার মতো অবস্থা, আর হাতে যে টর্চ লাইটটা ছিল এটা টর্চ মারলে বড় জোর 10 হাত সামনে আর কি কিছু দেখা যায়, এর বেশি দেখা যায় না, এত কুয়াশা। তো আমি হাঁটতে হাঁটতে আমাদের যা থানা আছে থানাটা পাস করলাম। তো থানা পাস করার পরে আমাদের এই থানার ডান পাশে একটা ইয়া পরে আর কি বড় কবরস্থান পরে, এবং বাম পাশে পরে আর কি কিছু বাড়ি। তো আমি আমার প্রচুর পানি তৃষ্ণা পেয়ে যাই, তো হাতের ডান পাশে যে কবরস্থান আছে আমি ভুল করে ওই দিকে ঢুকে যাই পানি খাওয়ার জন্য। তো কবরস্থান পাশ কাটিয়ে কিছুটা দূরে কিছু বাড়িঘর ছিল টিউবওয়েল, ওইখানে যে আমি পানি খেয়ে আবার রাস্তায় উঠি। তো রাস্তায় উঠে 2 মিনিট হাঁটার পর মনে হলো কেউ যেন আমার পিছন থেকে আমার নাম ধরে ডাকতেছে। তো আমি পিছনে ফিরে তাকাইলাম এবং সাড়া দিলাম যে কে, কিন্তু কেউ ছিল না, কেউ সারা শব্দ ছিল না, এবং আমি লাইট মারলাম কিছু দেখতেও পেলাম না। তো আমি ভাবলাম যে হয়তো বা এটা আমার মনের ভুল, আমি হাঁটতেছি। তো হাঁটার আর কিছুক্ষণ পরেই শুনলাম যে থপ থপ আওয়াজ শোনা যাইতেছে। আমি পিছন ফিরে দেখলাম যে মানুষ সিগারেট খেলে যেরকম ছোট একটা সিগারেটের আলো দেখা যায় ওইরকম আলো দেখা যাইতেছে। তো আমি ভাবলাম যে হয়তো বা কেউ শীতের রাতে বিড়ি সিগারেট খাইতেছে। তো আমি লাইট মারলাম এবং ডাকলাম যে কে ভাই, কিন্তু কোনো সারা শব্দ নাই। আর আমি একটু আগাইলাম, কিন্তু দেখা গেল যে ওটা যত দূরে আমার থেকে একটা নির্দিষ্ট দূর ওই দূরে রয়ে গেছে, ওটা কাছে আইতে পারছি না। তো ভাবলাম যে যাই হোক, যে আছে আমি আমার রাস্তায় চলে যাই। তো আর কিছুটা যাওয়ার পর আবার সে দুপদুপ আওয়াজ শুনতে পেলাম। তো এবার দেখলাম যে সিগারেটের আলোর যে সিগারেটের যে আগুনের বিন্দুটা ছিল ওইটা একটা টেনিস বলের মতো হয়ে গেছে, একটা ক্রিকেটের বল যেরকম আকৃতি ওইরকম আকৃতি ধারণ করছে, এবং ওটা মাটির মধ্যে বাউন্স খাইতেছে। মানুষ খেললে যেরকম একবার মাটি থেকে উপরে ওঠে আবার নিচে নামে ওইরকম ড্রপ খাইতেছে। তো এবার আমি লাইট মারলাম এবং জোরে চিৎকার দিয়ে বললাম যে আসলে কে ভাই আপনি, কিন্তু কোনো সারা শব্দ নাই, লাইট মারলে তেমন একটা কিছু দেখাও যায় না। তারপর দেখলাম যে এই আলোর যে বিন্দুটা আগুনের ওটা একবার ডান দিকে যায় আর একবার বাম দিকে যায়, তো এরকম করতেছে। তো আমি ভাবলাম যে এটা কি জানি কি মানুষের কি ফাইজলামি নাকি, যাই হোক আমি আমার মতো মতো হাঁটতে থাকি। তো আমি হাঁটতেছি আর পিছন ফিরে দেখতেছি যে ওইটা আমার দিকে আসতেছে। তো আমি এক পর্যায়ে দাঁড়ায় গেলাম, দেখলাম ওইটাও দাঁড়ায় যায়। আমি যখন হাঁটি ওইটাও হাঁটে, আমি দাঁড়ায় গেলে ওইটাও দাঁড়ায় যায়। তো একটু আর একটু সময় যাওয়ার পরে দেখলাম এটা বিশাল আকার ধারণ করছে, একদম একটা মশালের মতো ফুটবলের সাইজের আকার ধারণ করছে, অনেক ভয়ঙ্কর আগুন দেখা যায় আগুনের মশালের মতো। তো লাইট মারলে কিছু দেখা যায় না, আমি হাঁটলে ওটা হাঁটে, দৌড়লে ওটা দৌড়ে, আবার আমি থামে গেলে ওটা থামে যায়। তো তখন আমার মোটামুটি মনের মধ্যে ভয় চলে আসছে। তো আমি এক পর্যায়ে দৌড় দিই। তো বলে রাখা ভালো যে আমাদের যে গ্রামটা, থানা থেকে যাওয়ার জন্য কয়েকটা গ্রাম ক্রস করতে হয়, তার মধ্যে একটা গ্রামের নাম হচ্ছে পুকুরিয়া কান্দা। তো পুকুরিয়া কান্দা সামনে হইতেছে আমাদের এলাকার যে নদীটা, ওই নদীর আবার একটা মোড় আছে, এই মোড়টা আবার অনেকটা ভয়ঙ্কর আর কি। এখানে রাত বিরাতে অনেক ঘটনা ঘটে, অনেক অ্যাক্সিডেন্ট হয়। তো এখানে অনেক কলার বাগান ছিল আর কি, কলার ঝাড় ছিল। তো আমার এখানে আসা একটু ভয় লাগছে যে এই রাস্তাটা আমি কেমনে পার হবো, কিন্তু আমার বাড়িতে যেতে হইলে ওই রাস্তাটা যেমনি হোক ক্রস করতে হইব। তো ওইখানে যখন আসলাম তখনই প্রচুর বাতাস শুরু হয়েছে, বাতাসে এমন অবস্থা তীব্রতা যে যেন আমার নদীতে ফালাই দেবো এরকম অবস্থা। কিন্তু যাই হোক, তখন শীতকাল ছিল, নদীতে পানি অনেক কম, তো আমি রাস্তা দেখিয়া নিচে নেমে গেছি, নদীর পার দিয়ে হাঁটা দৌড়া শুরু করছি। তো দৌড়তে দৌড়তে কিছুটা ওই বাঁশবাগান কলার ঝাঁটা মানে পাশ ফলাইছি। তো বলে রাখা ভালো এখানে যে আমি যখন নদীতে নামছি, নদীতে নামার আগে কিন্তু আমার সামনে দুইটা কলা গাছ পড়ে গেছিল ধূপ করে, এই জন্য মূলত আমি নদীর নিচে দেয়া রাস্তা দিয়ে হাঁটা শুরু করছি। তো আমি কিছুটা দূর যাওয়ার পর রাস্তায় উঠছি, ওইটা আমার বাড়িটা খুব কাছে, তার আগে একটা কলবাট পড়ে। তো কলবাটের এখানে একটা বড় শিমুল গাছ ছিল, তো ওই শিমুল গাছের গোড়া দিয়ে আর কি কলবাটটা ওইটা পার হয়ে আমাকে যাইতে হইব। তো আমি ওইটার খুব কাছাকাছি গেছি, হয়তো বা শিমুল গাছটা আমার কাছ থেকে দশ হাত দূরে। তো তখন দেখলাম কি যে রাস্তার মাঝখানে দুইটা পা, একবার ওই শিমুল গাছের মাথা পর্যন্ত লম্বা দুইটা পা কে যেন দিয়ে বসে রয়েছে, কিন্তু মাথাও দেখা যায় না, মুখও দেখা যায় না, কিছু না। আমারও বলতে চাই আমার পা নিচ দিয়ে যা। তো ওইটা দেখার পর আমি জ্ঞান হারাইয়া ফেলি। তো পরের দিন যখন সকালে আমার জ্ঞান ফিরে, তখন দেখি আমি আমার বাসায় শুয়ে আছি। তো কি হয়েছিল এটা আমি সবাইকে খুলে বললে, তো বললাম যে আমি তো ওইখানে পড়া ছিলাম, তো আমি বাসায় কেমনে আসলাম। তো আমার এক চাচা ছিল আর কি, উনি মূলত শাকসবজি চাষ করতো, তো চাষ করে আমাদের এলাকার থানার যে বাজার আছে ওই বাজার আর কি ওগুলো নিয়ে বিক্রি করতে যাইতো। তো উনি বর্ষাকালে উইটা বাজারে যাইতে চেয়েছিলেন এই শাকসবজি নিয়ে, তো আমার দেখে কলবাটের সাইডে আমি পড়ে আসি, তারপর আর কি আমার বাসায় নিয়ে আসে। তো এরপরে আমার জ্বর আসছিল, দু তিন দিন জ্বর রয়ে গেছিল শরীরে এবং ব্যথা ছিল শরীরের প্রচুর। তারপর আমাদের এলাকার যে হুজুর উনি ঝাড়ফুঁক করছে এবং আগম পানি দিছে, এগুলো খাইয়া পরবর্তীতে আমি সুস্থ হয়ে গেছি।
প্রথম স্টোরিটা আমরা শুনছিলাম আমাদের সর্বশেষ যিনি অতিথি তার কাছ থেকে, এবং ঘটনাটা কেমন লাগছে বলেন, ভাল লাগলেও জানাবেন, মন্দ লাগলেও জানাবেন। মৌসুমী আছেন আমাদের সাথে, তিনি শুনছেন এই মুহূর্তে খুলনা থেকে তিনি পড়ছিলেন এবং ফেসবুক লাইভ তিনি দেখেন, এবং ঢাকায় আসলে তিনি এবং তার হাজব্যান্ড দুজনই এখানে গল্প বলতে আসবেন ঈদের পর। থ্যাংক ইউ সো মাচ। তো এইভাবে যদি আসলে একটা অনুষ্ঠানকে পারিবারিক শো যখন আপনারা বানিয়ে ফেলেন, তো তখন কিন্তু আমাদের ভালো লাগাটা অনেক গুণ বেড়ে যায়, অনেক মাত্রায় বেড়ে যায়। ফারিয়া আক্তার মিম বলছেন তিনি শুনছেন এবং দেখছেন এই মুহূর্তে তিনি এবং তার মা সহ, এবং ভাইয়া প্রাণ পটাটা ট্রাই করে আমার মনে হয় এটা চিপস। ওকে, তো আরো অনেকে রয়েছেন, যেমনটা কাদের ভাই আছেন ওদের সাথে, শিমুল বলছেন সাভার থেকে তিনি শুনছেন, আরো অনেককে দেখতে পাচ্ছি। তো আগামী পর্বে আপনাকে আমরা চাই, যে আপনাকে বলছি আগামী পর্বটা একটু স্পেশাল আমরা করতে চাই, তার জন্য আপনাকে আমরা চাই আরবিএস, তারপর নাম, আপনার লোকেশন এবং আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। চলেন আরো একটা গল্প শুনি আমরা আমাদের তৃতীয় যে অতিথি রয়েছে তার কাছ থেকে ভাইয়া।
তো এখন যে ঘটনাটা বলবো সেটা হইতেছে আমার এলাকার এক চাষা, ওনার নাম হইতেছে লাল মিয়া। তো ওনাকে আমাদের এলাকায় মোটামুটি সবাই লালু ঝালু বলে ডাকে আর কি, কারণ উনি মাছ মারেন রাত বেড়াতে, আর উনি অনেক শক্তিশালী এবং সাহসী একজন লোক। হ্যাঁ, তো উনি মাছ মারতে যাইতেন প্রায় সময়। তো উনি আমাদেরকে ঘটনাটা যেভাবে বলছেন আমি সেভাবে বলার চেষ্টা করতেছি। আমাদের এলাকার যে নদীটা ধলাই নদী, পুরোদলা থানার মধ্যে দিয়ে গেছে, ওই নদীতে আর কি উনি মাছ মারতে গেছিলেন নদীর ওই পারে, ওইখানে সমতল জায়গা আছে, তো নদী যখন ভৈরা যায় তখন ওইখানে এই জাল দিয়ে মাছ মারলে অনেক মাছ পাওয়া যায়। তো উনি রাত 10:11 দিকে মাছ মারতে গেছিলেন, কারণ তখন মানে নদীর পানি অনেক শান্ত থাকে, তখন নাকি অনেক মাছ পাওয়া যায়। তো উনি মাছ মারতে গেলেন, অনেক মাছ মারতেছেন, তো হঠাৎ করে পানিতে অনেক আওয়াজ শুরু হয়, তুলপা শুরু হয়, মনে হইতেছে কেউ যেন দৌড়াইয়া ওনার কাছে আসতেছে। তো উনি আবার ডাক দিলেন যে কে, কোনো সারা শব্দ নাই, শুধু পানির আওয়াজ শোনা যায়। তারপর উনি ভাবলেন যে যাই হোক আমি মাছ মারতে দেখি। তো মাছ মারতেছেন, এক পর্যায়ে দেখেন যে উনি যে মাছ মারার পাত্রতে মাছ রাখেন, এটা আমাদের এলাকায় সাধারণত চুরকা বলি, অনেক এলাকায় অনেক নাম আছে আঞ্চলিক ভেদে। তো ওই চুরকা দৈরিয়া কে যেন টান দিছে জুড়ে। তো উনি বললেন যে কে, তো উনি কাউকে দেখতে পেলেন না, তবে কেউ একজন শব্দ করে বলতেছে যে তোর যে পাত্রে মাছগুলো আছে এই মাছগুলো আমার দিয়া দে। উনি বলতেছে না আমি মাছ দিব কে তোরে, আমি কষ্ট করে মাছ মারছি, আমার বউ বাচ্চা আছে, আমি আমার বউ বাচ্চার জন্য মাছ নিয়ে যাবো। তো ওই আবার শব্দ করে বলতেছে না তুই মাছ দিয়া যা, তাহলে তোর ভালো হইব, আর না তো তোর খারাপ আছে। তো লালু ঝালো যে আমাদের চাচা উনি অনেক সাহসী ছিলেন, উনি বলতেছেন যে আমি তোর ভয় পাই না, তুই কি করার করিস, আমি কষ্ট করে মাছ মারতেছি কি তোরে দেওয়ার জন্য নাকি। এটা বললা উনি ওই জায়গা ছাইড়া আরেক জায়গায় গেছেন মাছ মারতে। তো মাছ মারতে মারতে এক পর্যায়ে ওনার মোটামুটি যে মাছ মারার টার্গেট পূরণ হয়ে গেছে, যে মোটামুটি মাছ মারার পাত্র বইরা গেছে, উনি নদী পার হয়ে আসবেন। তো নদী পার হইতে যাবেন তখন বলতেছে যে যা তুই দেখি কেমন নদী পার হোস। তো উনি আমার বলতেছে তুই আমার কি করবি আমার দেখার আছে। তো ওনার এক আর কি এলাকার এক হুজুর ছিল, উনি ওনার আয়াতুল কুরসি শিখাই দিছিল। তো বলতেছে রাখ আমি তার ব্যবস্থা করতেছি। তো লালু চাষা আয়াতুল কুরসি পুড়ে বুকে ফু দিছে আর পানিতে ফু দিছে, ফু দিয়ে জোরে জোরে বলতেছে এই যে আমি তোর ওষুধ দিয়ে দিলাম এখন তুই কি করবি কর। তো লালু জালু আর কি নদী পার হইব, তো পার হইতেছে সাঁতার কাটতেছে, কিন্তু ওনার কাছে মনে হইতেছে নদী যেন শেষ হইতেছে না। আর পাখি যখন ঝাপটায় ডানা ঝাপটায় বিশেষ করে কবুতরা ঝাপায় পাখা ঝাপটাইলে যেরকম একটা শব্দ শোনা যায় এইরকম শব্দ শোনা যাইতেছে। আর বলতেছে দেখ উপরে কি আছে দেখ। ও ছাসা ভাবতেছে যে উপরে যাইলে হয়তো আমার কোনো বিপদ করতে পারে, বলতেছে উপরে যাই আছে থাক আমি আমার রাস্তা পার হয়ে যাবোগা, তুই উপরে তাকে কি করার কর। তো উপরে পাখা ঝাপটাইতেছে, উনি যত দূর যায় উনার মাথার উপর দিয়ে মনে হইতেছে কি পাখা ঝাপটাইতেছে কেউ আর চিল্লাইতেছে, বলতেছে উপরে যা উপরে যায় দেখ। উনি আর উপরে না চাইয়া নদী পার হয়ে গেলেন, নদী পার হইয়া উনার বাসায় চলে গেলেন। তো বাসায় চলে যাওয়ার পর উনার বউকে বললেন যে রাত্রে আর মাছ খাইতো না, মাঝে এইভাবে আসে রাখে দাও তারপর সকালে মাছ খাইতো। তো ঠিক আছে উনি গোসল টোসল করে ঘুমিয়ে গেলেন। আর দুই দিন পর আর কি আমাদের এলাকার যে একটা স্থানীয় ওটো রাইস মিল আছে, ওই রাইস মিলের পিছনের যে ক্ষেতগুলো এই ক্ষেতগুলো অনেকটা নিচু, ওই এলাকায় সবসময় পানি থাকে। তো আমাদের এলাকার মানুষ ওই রাইস মিলের পিছনের জায়গা জমি যেগুলো আছে ওইগুলো মরাগাং বলে ডাকে আর কি। তো উনি ওই দিন মরাগাঙ্গে গেলেন হাতে আনিয়া এই আমাদের এলাকায় কুচ বলে যে লম্বা হাতলোলা এবং সামনে এই এই তারের এই মানে ধারালো লোহার ইয়ে আছে আর কি, যেগুলো দিয়ে আঘাত করলে মাছ ওইটার মধ্যে আটকে যায়। আমাদের দেশে বলে কুচ বলে, অনেকে বা বর্ষা বলে, যাই হোক ওটা আমাদের নেত্রকোণার মানুষ যারা আছে তারা বুঝতে পারছে কুচ। তো কুচ দিয়ে গেছেন মাছ মারতে। তো এটা বলে আর কি যে ওই দিন খুব অন্ধকার ছিল, আসমানে চাঁদ নাই, উনি হাতে টর্চ লাইট নিয়ে মাছ মারতে গেছে। তো রাতে লাইট দেখে লাইট ধরে মাছ দেখে, তো ওই মাছের উপর ওই কুচ দেওয়া টার্গেট করিয়া তো মাছটার ধরে। তো উনি মাছ ধরতেছেন। তো মিলের ওটো রাইস মিল যেটা ওটা চতুর্দিক দিয়ে বাউন্ডারি ছিল, তো মিলের কোনা বরাবর আর কি মরাগাঙ্গের এদিক দিয়ে উনি মাছ মারতে গেছেন। তো ওই কোনার কাছে আবার একটা এ আছে বট গাছ আছে, আর ওইখানে আগেকার ওটো রাইস মিলের যারা ওয়ার্কার ছিল কাজ করতো ধান চাল শুকানোর কাজ করতো, ওরা এখানে টয়লেট করতে আসতো। তো ওই টয়লেটটা ওনার পুরাতন, ওইখানে আর কেউ আসে না, এখন মিলের ভিতর নতুন টয়লেট হয়েছে, ওয়ার্কার যারা আছে তারা ওইখানে যায়। তো উনি শুনতেছে যে ওই বট গাছের কোনা থেকে কে ওনার ডাকতেছে, বলতেছে যে এই কালু আজকে মাছগুলো দেওয়া যায়, ওই দিন তো পার হয়ে গেছস, আজকে কিন্তু আর পার হইতে পারবি না। তো উনি বলতেছে আমার কত এরকম দেখা আছে, তুই ওই দিনও কিছু করতে পারতস না আজকে আর কি করবি। তো বলতেছে না আজকে কিন্তু তোর সাথে আমার অনেক কিছু হইতে পারে, দস্তাদস্তি মারামারি হইতে পারে, হয় তুই আমার কাবু করবি না তো আমি তোর কাবু করবো, দুইটা মধ্যে একটা হয়ে দেবো। তো উনি বলতেছে আয় দেখি তোর কত বড় সাহস। তো বিশাল আকারের একটা কালো মানুষ মতো কিছু একটা আর কি, মানে ওনার চেহারা দেখা যায় না, লালু চাষা আমাকে যেভাবে বলছে। তো একটা আয়সা হেরে ওর একটা ঠাস করিয়া চর মারছে, তো চর মার সাথে সাথে ও পানির মধ্যে পড়ে গেছে। পড়ার পর উনি করছে কি, ওনার যে লুঙ্গি আছে লুঙ্গি ভালো করে কাইছে নিয়ে কোমরে গামছা বাঁধে বলছে আয় এবার আয়। তো আসার পরে উনি ওর সাথে কুস্তি লাগছে। তো এক পর্যায়ে ওরে এমন শক্ত করে ধরছে লালু চাষা ওই ভূত জাতীয় কিছু আর কি, ওটার জরা এমন শক্ত করে ধরছে তখন ওটা আর ছুটতে পারতেছে না। তো বলতেছে বাবা আমার ছায়া দিয়ে আমি জামুগা ভুল হয়ে গেছে, আমি আর তোর সাথে কোনোদিন পাঙ্গা নেবো না। বলতেছে না তোরে যখন ধরছি আজকে তোরে একবার সকাল পর্যন্ত রাখবো, তারপর মানুষের দেখাবো যে তুই আসলে কি। তো এক পর্যায়ে ওই ভূত বা জিন যাই বলেন ওই অশুভ আত্মা ওইটা লালু চাষার উরু বরাবর একটা খামসা দেয়, এত জোরে খামসা দিছে যে ওই দাগটা আর কি মানে খুব ওনার কষ্ট লাগছে। তারপর উনি ছাইড়া দিয়েছে, ছাইড়া দিলে ওইটা পলায়া গেছে। তো পলায়া যাওয়ার পর উনি এই ভুট্টা দূর থেকে বলতেছে যে তুই আজকে আমার অনেক কষ্ট দিছস, এই কষ্ট তোরে আমি দিমু, তোর প্রিয় জিনিস তুই একটা হারাবি খুব শীঘ্রই। তো লালু চাষা এরপর আর পরে আর মাছ মারে নাই, ওই দিন রাতে যা কয়টা মাছ পাইছিল ওইটা নিয়ে বাসায় চলে আসছে। তারপর বাসায় এসে ওনার বউরে দেখাইছে যে উরুর মধ্যে এত আঘাত খাইছে। তারপরে এই গ্রাম পর্যায়ে যেসব এ দুর্বা ঘাস বা ওষুধ আছে ওইগুলা লাগাইয়া ওনার পট্টি বান্ধা দিছে আর কি। তো এর দুই দিন পরেই ওই লালু চাচার ওয়াইফ যে ছিল, আমরা ওনাকে দেখছি, উনি অনেক মানে স্বাস্থ্যবান ছিলেন আর কি, অনেক সুন্দর বা অল্প বয়সী মহিলা ছিলেন, অনেক শক্তিশালী ছিলেন। তো ওনার প্রচুর জ্বর হয়, আমরা সবাই দেখতে গেছিলাম। তো মাসখানেকের মধ্যে উনি শুকাইয়া অনেক চিকন হয়ে গেছেন এবং এক মাসের মধ্যেই উনি মারা যান ওনার এই জ্বর থেকে। কিন্তু অনেক ডাক্তার কবিরা চিকিৎসা করা হইলেও এই ডাক্তাররা ওনার কোনো রোগ ধরতে পারে নাই। এই ছিল আমার
দ্বিতীয় ঘটনা। অলরাইট, সো এই ধরনের ঘটনাগুলো কিন্তু কোথাও না কোথাও ঘটে, এবং কিছু কিছু ঘটনা দেখবেন যে একটু সিমিলার লাগতে পারে, কারণ একই রকম ঘটনা কিন্তু অনেক জায়গাতেই ঘটছে। ধরুন একটা ঘটনা আপনি শুনলেন আজকে এখানটায়, ঠিক এরকম একটা ঘটনা হয়তো বা ইন্ডিয়ার কোনো একটা জায়গায় ঘটে গেছে। তো দিন শেষে ঘটনাগুলোই আসলে এরকম। সো আপনার ফিলিংসটাও জানাবেন এবং আপনার ফিডব্যাকটা জানাতে ভুলবেন না 26969 নাম্বার। আমাদের সময়টা একদমই শেষ, বাট যেহেতু দুটো গল্প শুনেছি, তৃতীয় গল্পটা শুনে আমরা বিদায় নিব। ভাইয়া ঝটপট হচ্ছে আপনার যে তৃতীয় যে স্টোরিটা আছে সেই স্টোরিটা আমরা শুনে ফেলি, চলেন।
আচ্ছা, এটা আমার ঘরের ঘটনা, আমার বোনের সাথে ঘটা, আমি যথাসাধ্য সম্ভব ছোটো করে বলার চেষ্টা করতেছি। এই ঘটনা ঘটছে আপনার 2017 সালের দিকে। তো বলে রাখি আমাদের এলাকাটা যেটা, গ্রামে গ্রাম এলাকা একবারে পুরোদলা থানার মধ্যে আমাদের গ্রামের নাম ইলাশপুর, ওইখানে প্রচুর পরিমাণে ঘন জঙ্গল আছে আর কি, আমাদের বাড়ির চারপাশে অনেক জঙ্গল। আর আমাদের ঘরের কোনায় বিশেষ করে বাজার আছে, আর এই বাজারের সাথে একটা বড় সেগুন গাছ আছে আর কি, গাছটা অনেক বড় ছিল। তো আমাদের এলাকার আর কি এক দাদি ছিল, আমরা ওনাকে জিনদাদু বলে ডাকতাম। তো দাদু বলতো যে এই গাছটা তোরা কাটিস না, এই গাছে আমার কিছু জিন বাস করে। উনি দাদু মূলত এই জিনদের দ্বারা আর কি চিকিৎসা করাই, তো অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে ওনার কাছে চিকিৎসা করতো। তো দাদু বলছিল যে তোরা এই গাছটা কাটিস না, কিন্তু আমাদের তো গাছ কাটার তেমন কোনো দরকার নাই, কারণ গাছটা আমার না, গাছটা হইতেছে আমাদের বড় চাচার। তো আমাদের বড় চাচাদেরকে বিষয়টা জানানো হয়েছিল, কিন্তু এক পর্যায়ে দেখা যায় ওনাদের খুব জরুরি প্রয়োজন টাকার, তো ওনারা এই গাছটা বেচা দিছিল। বেচে দেওয়ার পরে যা হয়েছে, ওনাদের সাথে তো কিছু ঘটনাই ঘটছে সবকিছু আমাদের সাথে। যেমন গাছটা যেদিন বেচছে বেচে দিছে, এর কিছুদিন পরেই আর কি আমাদের ঘরের মধ্যে অত্যাচার শুরু হয়েছে। মানে গাছটা যখন বেচছে, তার কিছুদিন আগে আমার ছোট বোন জন্ম নিচ্ছে, আমার মেজো বোন যেটা, তো ওরা জিন বা যায় আছে ওরা এই আমাদের ঘর যে ঘরের দরজার নিচ দিয়া দেখা যায় যে খাসির যে পা আছে কালো, ওরকম পা ঢুকাইয়া দেয় একবার। আরেকবার দেখা যায় আমাদের ঘরে যে তখন ছিল না ইলেকট্রিসিটি, ছিল না হারিকেন ছিল, দেখা যায় একটা বড় আফসা আলো আসা আস্তে করে হারিকেনটা নিবানোর চেষ্টা করতেছে। আবার অনেক সময় দেখা যায় যে এই মশারির তোলা দিয়ে আমার বোনকে নিয়ে যাবে, এরকম একটা ভাব করতেছে। তো আম্মা অনেক কষ্টে রাত কাটাইতো। আমরা দেখছি যে অনেক সময় দেখা যায় যে ঘরের উপর এই সুটকি বা ইট মিট দিয়া অনেক ঢিল দিতে আছে, কিন্তু বাইরে বার হইলে কোথাও কিছু দেখা যায় না। তো তারপর আমরা জিন্দাদুর কাছে গেলাম, গিয়ে বললাম যে দাদি এরকম ঘটনা। তো উনি বললাম যে আমি তো আগে বলছিলাম তো চাষারে যে গাছটা যেন না কাটে। তো আমরা বললাম যে দেখেন এখন কি করা যায়। তারপর আর কি উনি জিন হাজির করছিলেন, হাজির করে বলছিলেন যে আসলে এটা তো ওদের দোষ না, কারণ ওরা তো গাছ কাটছে না, কাছকে ওর চাষা, তো ওদের উপর কেন করতেছ। বলতেছে যে ওদের উচিত ছিল গাছটা যেন না কাটার, কারণ ওদের ঘরের উপর আমাদের বাসা, ওদের আমাদের বাসা যেহেতু ভেঙে গেছে, তাহলে আমাদের ঘরের সাথে যারা আছে তাদেরকে আমরা আর কি ঠিক মতো শান্তিতে থাকতে দেবো না। তারপরে দাদু বলছে আচ্ছা ঠিক আছে, এখন ওরা গরিব মানুষ, ওদের একটা মেয়ে হয়েছে খুব আদরের, তোমরা ওইটাকে ছাইড়া দাও, বিনিময়ে কি চাও। তারপর আর কি ওই জিন হাজির করলে জিন বলছে যে ঠিক আছে তাহলে আমার ভোগ দাও। তো কি ভোগ দিতে হইব, বলছে যে বড় দেখে দুইটা মুরগি আর আতপ চাল দিয়া শ্রেণি বানায় ওইটা ওই জঙ্গলে রাখি আসতে হইব, আর আসার সময় কেউ যেন পিছনে না থাকায়, আর দিতে হইব ঠিক সন্ধ্যার আজানটা যখন পড়ে তখন। ঠিক আছে, আমরা বড় দুইটা মুরগি আর আতপ চাইলের বাদ দিয়া শ্রেণি রান্না করে হাইরা এই জঙ্গলে যে জায়গায় বলছিল আমরা ওই জায়গায় রেখে চলে আসছি, কেউ পিছনে তাকায় নাই। কিন্তু ঘটনা এখানে শেষ হইলে ভালো হইতো, কিন্তু শেষ হয় নাই। আমার বোনটা যখন একটু বড় হয়েছে 5-7 বছরের, সে মোটামুটি বুঝে সবকিছু, স্কুলে পড়ালেখা করে। তো হঠাৎ করে আর কি ওর একদিন স্কুলে একদিন অনুষ্ঠান হয়, যেমন খুশি তেমন সাজো, তো স্কুলে বুথ সাজছিল, আর স্কুলে মানে একটা পুরস্কার পাইছিল আর কি, সেকেন্ড প্রাইজ। তো আমরা সবাই বাসায় বললাম যে তুই কি সাজছিলি, ও বলছিল যে আমি বুথ সাজছিলাম। তো কিরকম বুথ সাজছিলে আমাদেরকে একটু দেখা। তো ছোট বোন এত বিচির বুধ সাজছে, আর আমার ছোট বোনের চোখটা একটু বড় বড় ছিল, ও যখন দাঁতে কামড় দিয়ে চোখ গুলা বড় বড় করে চাইতো সত্যি ওর খুব ভয়ঙ্কর লাগতো। তো আমি আমার ছোট বোনের আবার ছবি তুলে রাখছিলাম, এখন আমার কাছে অ্যান্ড্রয়েডটা নাই থাকলে হয়তো আমি দেখাইতে পারতাম যে ছবিগুলো আসলে খুব ভয়ঙ্কর দেখা যেত। তো ছবি তুলছে, এই ছবি তোলার দুই দিন পরে ওর শরীরে প্রচুর জ্বর আসে, আর ও নাকি প্রায় সময় বলে যে না 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 আমি আর এরকম ভাবে সাজবো না। তো আমরা ওরা জিজ্ঞাসা করলাম যে তুই এসব কার সাথে বলস, তো আমার ছোট বোন বলে যে একটা কালো শাড়ি পরা কালো মেয়ে শাড়ি পরে আইসা বলে যে তুই অত বুধ সাজা শখ তোর আয় তোর বুধ বুধ বানামো। তো আমার বোন এরকম চিল্লাইতো যে না না আমি আর বুধ সাজবো না। তারপর আমাদের মসজিদের ইমাম সাহেব যা আছে উনি আইসা ঝাড়ফুঁক করে দিছিল, তারপর ভালো হয়েছিল। কিন্তু এই গত মাসে যা হয়েছে এটা সবচেয়ে মারাত্মক, এশারে আজানের সময়, এশারে আজানের একটু আগে আমার বোন আর কি এই প্রাকৃতিক কাজ সারার জন্য আমাদের ঘরে কোনো যে বাথরুমটা কিন্তু ওই যে সেগুন গাছটা বললাম সেগুন গাছের মানে সাইডেই কিন্তু আমাদের বাড়ি বাউন্ডারি দেওয়া আছে, ওইখানে গেছে টয়লেট করতে গেছে। তারপরে আর কি এই মায় প্রায় 30-40 মিনিট হয়ে যায় ও আর আসে না। তো আম্মু লাইট নিয়ে বাড়িছে, বাইরে বাথরুমে গেছে নাই, আমার চাচার বাসায় গেছে, বড় চাচার বাসায় গেছে, কোথাও নাই। তো সবাই তখন আর কি একটা উৎকণ্ঠার মধ্যে পড়ে গেছে যে না ভয় কাজ করতেছে, ওই বোনটা কই গেল। তো এই এশারের আজান শেষ হওয়ার দিকে প্রায় 8:30 দিকে একটা আননোন নাম্বার থেকে ফোন আসছে, তো আমরা আম্মু ফোনটা রিসিভ করছে, তখন বলতেছে যে আরিফা কি আপনার মেয়ে? তো আম্মু বলছে হ্যাঁ আরিফা তো আমার মেয়ে, আমার মেজো বোনের নাম আর কি আরিফা। তো বলতেছে ও তো শামগঞ্জের এখানে যে একটা ব্রিজ আছে, ব্রিজটার নাম হচ্ছে কোকোয়ালি ব্রিজ, ওই ব্রিজটা মোটামুটি ভয়ঙ্কর, প্রায় সময় ওইখানে ব্রিজ ভাঙ্গা এই অনেক গাড়ি ঘোড়া পড়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়, তো ওই ব্রিজের এখানে ও গেছে। তো আম্মু বলছে যে ঠিক আছে ওরে রাখেন আমরা আসতেছি। তা আম্মু যাইয়া ওরে ওইখান থেকে রিসিভ করছে, তো ওরা জিজ্ঞাসা করলো যে তুই এখানে গেলি কেমনে? তো ও বলতেছে যে আমি কিছু জানি না, আমি বাথরুমে গেছিলাম, বাথরুম থেকে বাইর হয়েছি, বাইরে যখন মাটিতে পা ফেলি তখন দিয়ে আমি ওই ব্রিজের কাছে, তখন আমি কান্না শুরু করি। তারপর এই বাড়ির কাছে এই রাস্তার কাছে কিছু বাড়ি ছিল, আমরা ওই বাড়িতে যাই, তো ওরা ওর ফোন দিছে আর কি। তো এর কিছুদিন পরে ও মহিলা মাদ্রাসায় তো পড়ালেখা করে, তো মহিলা মাদ্রাসায় গেছে, গিয়া ওইখানে যে টিচার উনি টিচার আবার ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে আপনার মায়া তো পাগলামি শুরু করছে, এই কাপড় কামড়াইতেছে, কলম চুরিয়া মারতেছে, এরা তারা মারতেছে, শাসাইতেছে, ধমকাইতেছে। তো আম্মা গেছে গিয়া ওরা আবার নিয়ে আসছে। তো আমরা আম্মা ফোন দিছি তোর বোনতে এরকম করতেছে, তো আমি বললাম যে এ করো এই মসজিদের যে ইমাম সাহেব আছে ওরাই না ঝাড়ফুঁক করাও। তো মসজিদের ইমাম সাহেব ঝাড়ফুঁক করে থেকে গেছে, তো ওরা একটা ভালো করছে। পরদিন সকালে ও করছে কি, আমাদের বাড়িতে কিন্তু দুইটা ভাই আছে, একটার বয়স 21 বছর আর একটা 18 বছর, তো দুইটা ভাই আছে আর ও সহ তিনটা বোন আম্মা আছে, মোটামুটি 4-5 জনে রান্না বান্না করলে প্রায় 2 কেজির মতো চাল লাগে সারাদিনের। আর আমাদের নানা বাড়ি থেকে কিছু পাকা আম আসছিল, প্রায় এই যে ধান মাপার জন্য যে পাত্র আমরা দেশের ভাষায় পাইলা বলি, প্রায় 10-15 কেজি ধান ধরে ওটার মধ্যে, তো আমরা খেলে অনুমান 10 কেজির মতো আম ধরবো আর কি ওটার মধ্যে। তো সকালবেলা আম্মা গেছে একটু ক্ষেত থেকে শাক সবজি তুলে আনতো, ছোট ভাই দুইটা একজন কাজে গেছে আর একজন ঘাস কাটতে গেছে, হ্যাঁ আর ও গেছে রান্না করে, আমার সবার ছোট বোন যেটা ও দেখছে রান্না করে গেছে। রান্না করতে গিয়ে ও কিছুক্ষণ পরে চলে আসছে, চলে আসে ও ঘরে শুয়ে রয়েছে। তারপর আম্মা ঘরে আসছে সবাই খাওয়ার জন্য যায়, তোর সবাই খাওয়া দাওয়া কর, আসাতে ভাতের মধ্যে ভাতের তরকারি নাই, ভাত নাই, আর যে পাইলার মধ্যে আম রাখা ছিল প্রায় 10 কেজির মতো, আম নাই, আমের শুকলা নাই, এমনকি একটা বাকলও নাই। তারপর আম্মা ভাবলো যে কেউ চুরি করে নিল নাকি, তো ছোট বোনজিরা উড়ে বলতেছে না আরিফা তো ঢুকছিল ঘরে, ও বাইরে আসার পরে আমিও গেছি, গিয়ে দেখি যে ও সব খায় চলে আসছে। তারপর ওরে বললাম যে তুই কি সব খাইছ নাকি, ও বলতেছে না আমি তো খাই নাই। তো ভাত খাইছস? ও বলতেছে না আমি ভাতও খাই নাই। তো খাবি না? ও বলতেছে হ্যাঁ খামু। তারপর আবার রান্না করে আমরা ভাত খাইছি। তো হুজুরের কাছে নিয়ে গেছিলাম, তো হুজুর বলছে যে ওরে তো এরকম ঝাড়ফুঁক দিয়ে কাজ হইতেছে না, ও তোকে বড় হুজুর দেখে দেখাইতে আর কি। তো আমাদের নেত্রকোনাতে একজন বড় হুজুর আছে, আমার প্ল্যান এবার আমি ইদা দেশে গেলে আমার বোনটারে ভালো করে চিকিৎসা করামো আর কি। তো আমরা সবাই আমার বোনের জন্য দোয়া করবেন, ওরে নিয়ে একটু সমস্যায় আছে।
অবশ্যই আপনার বোনের জন্য অনেক অনেক দোয়া রইল এবং আল্লাহ আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে সেই শুভকামনা রইল তার প্রতি। এবং একই সঙ্গে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি এবং ভূত স্টুডিও চলছিল শেষ মুহূর্তে, অনেকগুলো বন্ধু ছিল আমাদের সাথে, হুমায়রা ছিলেন এবং ছিলেন আমাদের সাথে বুশরা, মেহেরিন ছিলেন আমাদের সাথে, দেখছিলাম যে মাসুম জয়েন করেছিলেন তিনি, এবং ফেসবুক লাইভে অনেক অনেকগুলা বন্ধু এবং ইউটিউব লাইভে অনেক অনেকগুলো বন্ধু ছিলেন, তাদের লেখাগুলো পড়তে চাই। একটা টেক্সট আমাদেরকে কমেন্ট করেছিলেন আমাদেরকে ফেসবুকে, আচ্ছা মোজাম্মেল ভাই, তিনি নিউ ইয়র্ক প্রবাসী এবং তিনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে বাংলাদেশে আসার পর আমি কিছু ঘটনা শেয়ার করব এখানের কিছু হন্টেড হাউস সম্পর্কে। আমি আগে যেই বাড়িটায় থাকতাম সেই বাড়িটাও কিছু প্যারানর্মাল প্রবলেমের জন্য আমি ছেড়ে দিয়েছি এবং আমাকে ব্যাক টু ব্যাক তিনটা বাড়ি প্যারানর্মাল প্রবলেমের জন্য লিভ করতে হয়। আসলেই এই ব্যাপারটা খুবই উইয়ার্ড যে একটা মানুষ একটা বাড়ি তিনবার হচ্ছে বাসা চেঞ্জ করতে হচ্ছে প্যারানর্মাল প্রবলেমের কারণে। ডেফিনেটলি এটা খুবই উইয়ার্ড। সো আশা করছি আগামী এপিসোডটা আরো বেশি স্পেশাল হবে বিকজ সেখানে আপনি থাকবেন। সো থ্যাংক ইউ সো মাচ এবং অপূর্ব ছিলাম পুরো এপিসোডটা জুড়ে আপনাদের সঙ্গে। facebook.com/apurbo.fm এইটা আমার ফেসবুক পেজ, এই পেজে থাকবেন ইনশাল্লাহ আমার সঙ্গে কানেক্টেড। এবং গল্পগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই ফিডব্যাকটা জানাতে ভুলবেন না। এবং আজকের মতো বিদায় নিচ্ছি আমরা, খুব বেশি ভালো থাকবেন, নিজের যত্ন নিবেন, নিজের টেক কেয়ার করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।